exclusively on FusionBD.com.
আপনি শুনছেন রেডিও 48 FM, আর শুরু হয়ে গেল ভূত FM হরর ক্লাব। একটু আগে আমরা ছিলাম অন দ্য রকস উইথ জোয়াতে, অন দ্য রকস এর পরপর শুরু হয়ে গেল ভূত FM হরর ক্লাব। রক গানের দুইটা ঘন্টা পার করে এখন আমরা হরর এন্টারটেনমেন্টে ঢুকবো। সো আজকের এই এপিসোডটাতে আমাদের সাথে যারা আছেন তারা রাজশাহী থেকে এসছেন, এবং রাজশাহীর এই হরর ক্লাবটা খুবই অ্যাক্টিভ। আপনারা বিভিন্ন সময়ে আমাদের কাছে পাঠানো মেইলগুলো শুনে থাকেন, স্টোরিগুলো শুনে থাকেন, বিভিন্ন হরর ক্লাব সেগুলো আমাদেরকে পাঠিয়ে থাকে। রাজ হরর ক্লাব তাদের ভেতরে একটি, এবং তারা খুব অ্যাক্টিভলি একদম শুরু থেকে আমাদের প্রতিনিয়ত মেইল করে, আর কিছু দিন আগেও তারা এসেছিল, আজকে তারা আরো কিছু নতুন মেম্বার নিয়ে এসেছে। তো তাদের সাথে কথা হবে, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, বেশ কিছু ভিজিটে তারা গিয়েছিল, সেই কথাগুলো শুনবো, সেই গল্পগুলো শুনবো, কি করছে তারা ক্লাব নিয়ে এবং ক্লাব নিয়ে তাদের সামনে কার্যক্রম সবকিছুই শুনবো আমরা। আজকে আমাদের স্টোরি আছে, খুব সুন্দর একটা স্টোরি আছে, এবং এই স্টোরিটা অচিন্ত্য কুমার সেনগুপ্তের স্টোরি, টেবিল টার্নিং নিয়ে, প্ল্যানচেট এই রিলেটেড স্টোরি, এবং স্টোরিটা নাম হচ্ছে রাত ১২টা। আমরা ১২টার সময় না, তার আগেই শুনে ফেলবো রাত ১২টা। এর বাইরে আরো অনেক অনেক মজার মজার জিনিস রয়েছে, ভয়ের জিনিস রয়েছে, আমাদের হাতে কিছু স্টোরি রয়েছে, যে স্টোরিগুলো আমরা বিভিন্ন সময় মেইলে পেয়ে থাকি সেখান থেকে কিছু স্টোরি রয়েছে, সেই স্টোরিগুলো খুব চমৎকার। তো সব মিলে আজকে খুব দারুণ একটা এপিসোড যাবে আপনাদের সাথে ভূত FM হরর ক্লাবে রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত। আর আপনি আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আপনার হরর ক্লাব নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন, আর আপনার হরর ক্লাবের কথা আমাদেরকে জানাতে হলে যেটা করতে হবে, আমাদেরকে মেইল করতে পারেন bhootfm@radio40.fm, এই ঠিকানায় মেইল করবেন। মেইল সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখতে ভুলবেন না, হরর ক্লাব। এছাড়া আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, এবং ফেসবুক গ্রুপে জয়েন করতে হলে যেটা আমাদের গ্রুপের লিঙ্ক সেটা হচ্ছে facebook.com/group/horrorclub.40। সো এইখানে আসলে আপনি আমাদের এই হরর ক্লাবে জয়েন করার জন্য রিকোয়েস্ট করলে আমাদের অ্যাডমিন অবশ্যই করে নেবেন। এবং এই হরর ক্লাবে আমরা যেটা করি, যে আমাদের প্রতি মানে সবগুলো হরর ক্লাবের রেগুলার যে আপডেটগুলো, সে আপডেটগুলো আমরা সেখানে রাখি, আমাদের কমিউনিকেশনের একটা মাধ্যম হরর ক্লাবগুলোর ভেতরে, কারণ ক্লাবগুলোর ভেতর তো একটা ইন্টারনাল কমিউনিকেশনের খুবই প্রয়োজন। সো সেজন্য হরর ক্লাবের এই গ্রুপটা, এই গ্রুপটাতে আপনি আপনার হরর ক্লাব নিয়ে যুক্ত হতে পারেন। আজকে কিন্তু সারাটা দিন আমরা একটা শোকাবহ একটা দিন কাটিয়েছি, এবং আমরা স্মরণ করতে চেয়েছি সেই সকল মানুষগুলোকে যাদেরকে আমরা হারিয়েছি কিছুদিন আগে বিমান দুর্ঘটনায়, যে মানুষগুলো চলে গেল। যে কোনো দুর্ঘটনায় আসলে অনেক কষ্ট, অনেক শোক নিয়ে আসে, এবং যে মানুষগুলো হারিয়ে যায়, যে মানুষের পরিবার থেকে কোনো মানুষ হারিয়ে গেল, কাছের মানুষটা যার গেল, তিনি জানেন সেই মানুষ হারানোর বেদনাটা কতটা মারাত্মক, কতটা ভয়াবহ। যে কোনো ধরনের দুর্ঘটনাই আসলে দীর্ঘদিনের একটা দুঃখ নিয়ে আসে, একটা শোক নিয়ে আসে, এবং সেই শোকটাকে বয়ে বেড়াতে হয় অনেক দিন। প্রতিটা দুর্ঘটনার পরে আমরা স্বপ্ন দেখি, প্রার্থনা করি, কল্পনা করি যেন আর এরকম দুর্ঘটনা না হয়। এবারও তার ব্যতিক্রম নয়, এখনো চাই আমরা, এখনো স্বপ্ন দেখি, আমরা প্রার্থনা জানাই সৃষ্টিকর্তার কাছে, এরকম দুর্ঘটনা যেন আর না হয়। যে মানুষগুলো মারা গিয়েছেন, যে মানুষগুলোর প্রাণ চলে গেল, সেই মানুষগুলো আর কখনো ফিরে আসবে না তার প্রিয়জনের কাছে, সেই মানুষগুলোর আত্মা যেন শান্তি পায়, সেই প্রার্থনা থাকছে। শোকের এই দিনটাকে পার করে এই মানুষগুলোর কাছের মানুষ যারা রয়েছেন, তারা সেই শোকটাকে শক্তিতে পরিণত করুন, শোকটাকে ভুলে সামনের দিকে আগানোর চেষ্টা করুন, সে কেমন তো থাকবেই। সেই সাথে যে সকল কারণে এই ধরনের দুর্ঘটনা হয়, সেগুলো অবশ্যই খুব যত্নের সাথে কঠোরভাবে বন্ধ করার একটা প্রচেষ্টা থাকা উচিত, এবং সেই কামনা আমাদের সকলের। ভূত FM হরর ক্লাব শুরু হল, আপনি আছেন হরর ক্লাবের সাথে, থাকছেন রাত ২টা পর্যন্ত। আমরা এখন চলে যাব একটা গানে, জন বিজের গান "What Apple the Flowers Gone".
Long time passing. long time ago, where have all the young men gone? Gone for soldiers, everyone. When will they ever learn? When will they ever learn? Where have all the soldiers gone? Long time passing. Where have all the soldiers gone? Long time ago. Where have all the soldiers gone? Gone to graveyards, everyone. When will they ever learn? When will they ever learn? Where have all the graveyards gone? Long time passing. Where have all the graveyards gone? Long time. Where have all the graveyards gone? Gone to flowers, everyone. When will they ever learn? When will they ever learn?
Shruti.
College's first day, I'm going to get serious about it. After the final result, I'm going to get a joke. কলেজ শেষ করে আমি স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছি অস্ট্রেলিয়া। This is my life and my choices, Mojo.
My life, my Mojo.
বন্ধুদের মধ্যে আড্ডাটা মোস্টলি কি নিয়ে যাবে?
Sports, music, gossip, tech, pop culture and what not.
এই সব নিয়ে আড্ডায় মেতে উঠুন এভরি স্যাটারডে 11 PM। সঙ্গে থাকবে ফাহাদ ও শায়র, আর চলবে ফুটি বাজ, প্রেজেন্টেড বাই এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
প্রণব নিয়ে এলো ট্রিপ অ্যান্ড গিফট অফার। প্রণব বোতলের ক্যাপের নিচে কোটি PU স্পেস দিয়ে লিখে 6969 নম্বরে SMS করে জিতে নিন ইন্দোনেশিয়া, কক্সবাজার ভ্রমণ এবং মোবাইল রিচার্জ সহ অসংখ্য পুরস্কার।
Skitto, the coolest new theme brings to you the coolest new song.
Kito. And now it's time for Alto Falto Kito Quiz. তোমাদের জন্য আজকে question হলো,
তোমার নিজের একটা কাচ্চির দোকান থাকলে সেটার নাম কি রাখতে?
Radio 40 inbox এ তোমার সবচেয়ে funny ও creative answer লিখে পাঠাও to win cool Kito goodies. বিজয়ীদের নাম জানতে চোখ রাখো রেডিও ফুর্তির ফেসবুক পেজে. টু নো মোর অ্যাবাউট স্কিটো ভিজিট স্কিটোস ফেসবুক পেজ, দ্যাটস SKITTO.
হরর ক্লাবে আপনি আছেন আর আমি আছি আমার সাথে রাজ হরর ক্লাবকে নিয়ে। আমি সৃষ্টি আছি রেডিও 88 FM থেকে বুধএফএম হরর ক্লাব প্রতি বৃহস্পতিবার রাত 11:00 থেকে রাত 2:00 একদম ঠিক। আপনি আপনার হরর ক্লাব নিয়ে যুক্ত হয়ে যেতে পারেন, আপনার হরর ক্লাবের কথা আমাদের জানিয়ে দিতে পারেন bootfm@radio40.fm এই ঠিকানায় মেল করলে আপনি মানে আমরা পেয়ে যাব আপনার হরর ক্লাবের কথা। এবং আপনি যদি স্টুডিওতে আসতে চান আপনার ক্লাব নিয়ে আপনার সেই ক্লাবের অ্যাক্টিভিটিস দেব, যদি আসতে চান স্টুডিওতে, তো সব মিলে সেই মেলগুলো আমাদেরকে করে দিতে পারেন bootfm@radio40.fm। জাস্ট সাবজেক্ট ফিল্ডে লিখতে ভুলবেন না হরর ক্লাব। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে এবং সেই গ্রুপে আপনি আপনার কথা আমাদেরকে জানাতে পারেন, আপনার ক্লাবের অ্যাক্টিভিটিস শেয়ার করতে পারেন facebook.com/group/horrorclub.40। এই মুহূর্তে আমার সাথে আছে আজকের হরর ক্লাবটি এবং এই হরর ক্লাব রাজ হরর ক্লাব। এই হরর ক্লাবের দুজন মেম্বারের আগে এসেছিল আমাদের স্টুডিওতে, আজকে তারা আরো কয়েকজন আমাদের সাথে আছে। সো আমরা একটু আবারও তাদের সাথে পরিচিত হয়ে নেই, আপনার নাম এবং কি করছেন এখন সেটা আমাদেরকে বলুন।
আমি টিয়ার তৌসিফ ফ্রম রাজ হরর ক্লাব, আমি করছি বরান্দ কলেজ ফার্স্ট ইয়ারে।
ওকে, আমার একটা প্রশ্ন আছে আর কি, টি আর তৌসিফ, টি আর টা কি আসলে?
টি আর মানে ভাই হলো তৌসিফ রহমান,
তৌসিফ রহমান
সংক্ষেপে
টি আর। এই সংক্ষেপটা কে করেছে?
সংক্ষেপটা ভাই ফেসবুক যখন ভাই প্রথম প্রথম খোলা
মানে আপনার নিজের করা তাই তো?
জি, তখন দিলাম একটা।
আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তবে ওই যে টিয়ার শেল, টিয়ার শেল এরকম মানে আমি ভাবি যে আসলে একজন মানুষের বা কান্নার যে পানি, তো এই সেই টিয়ার নিয়ে আসলে আমার অনেক একটা কনফিউশন ছিল যে আপনি রেগুলার যেহেতু মেল করেন সেজন্যই এই নামটার সাথে খুব পরিচিত আমি। তো আজকে আর কি সেই কিউরিয়াসিটি থেকে প্রশ্নটা ছিল। আচ্ছা তারপর,
হ্যালো লিসনার্স, আমি রিফাত আশা মন্ডি রাজ হরর ক্লাব থেকে। আমি এবার এইচএসসি এক্সাম দিলাম।
এইচএসসি এক্সাম দিলেন? এসএসসি? ও, রিফাত আশা মন্ডি, আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল।
জি ভাইয়া।
এবং এই যে স্কুল পেরিয়ে মানে এখনো কলেজে যাওয়া হয়নি?
না ভাইয়া।
তো এই ক্লাব করা, এই হরর ঘটনা কালেকশন বা এই যে ভিজিটেও তো যাওয়া হয়েছে বোধহয় তাই না?
জি ভাইয়া, অনেক কয়টা ভিজিটে যাওয়া।
ভয় লাগে না বা বাসা থেকে কখনো বকে নেই?
ভাইয়া বাসাতে না জানাই পরীক্ষা শেষ ভাই, এখন একটা ফ্রিডম আছে
তাই?
জি ভাই।
আচ্ছা ঠিক আছে, তবে ফ্রিডমটাকে এরপর আরো ভালো দিকে ব্যবহার করার চেষ্টা অবশ্যই। ওকে ফাইন। আর
আমি রাজহর ক্লাব থেকে মোহাম্মদ তৌফিক আহমেদ।
তৌফিক আহমেদ,
আমি কামরুজ্জামান কলেজ থেকে পড়ছি।
কলেজ থেকে আপনি কোন ইয়ারে আছেন?
ফার্স্ট ইয়ার।
ফার্স্ট ইয়ারে। আপনার কি মানে এই হরর মুভিজ বা হরর স্টোরিজ পড়েন বা মুভিজ দেখেন এরকম অভ্যাস আছে?
জি ভাই, স্টোরি পড়ি।
তাই কার স্টোরি ভালো লাগে বা এরকম কোন স্টোরির কথা মনে আছে এখন?
স্টোরি বলতে গেলে এখন বেসিক্যালি ভাই আপনার ভূত এফএম টা শুনতে ভালো লাগে।
আচ্ছা আচ্ছা, ভূত এফএম এর যে
ভূত এফএম এবং ভূত এফএম হরর
ক্লাব। ওকে। আচ্ছা, তো ভূত এফএম এ আসলেই যে মানুষকে ওই গল্প শোনানোর একটা অভ্যাস, ভূতের গল্প দিয়ে হরর গল্প মানে বেসিক্যালি তো ঘটনা, সেখানে মানুষটার নিজের লাইফে ঘটে যাওয়া ঘটনা বলে, তবে তারপরও ওই যে শোনার যে একটা আগ্রহ, গল্প শোনার ঘটনা শোনার একটা আগ্রহ, এটা ভূত এফএম এর কাছ থেকে পাওয়া একটা বড় পাওনা। এবং যে কারণে কিন্তু হরর ক্লাব আজকে আমরা ফিকশন নিয়ে কাজ করতে পারছি, বিখ্যাত লেখকদের স্টোরি রেডিওতে বাজবে এবং মানুষ এই সময় রাতে এসেও মানুষ এই স্টোরি শুনছে, 15-20 মিনিটের লম্বা স্টোরিগুলো শুনছে। এটা আসলেই হয়তো অনেকে ভাবত না যে এতটা মানে এই সময়টাতে মানুষ যখন অনেক ব্যস্ত, অনেক দৌড়দৌড়ির ভেতরে, তখন এইরকম সময় বের করে মানুষ এটা করতে পারে। তো ভূত এফএম সেই সাহসটা দিয়েছে এবং সেই কারণেই ভূত এফএম হরর ক্লাব এ পর্যন্ত আসতে পেরেছে এবং অবশ্যই সেজন্য বিশেষ ধন্যবাদ আপনাদের। এবং আরো একজন আছে রাজ হরর ক্লাবে,
মোহাম্মদ মাহমুদুল হাসান, আমি বর্তমানে পুলিশ লাইন কলেজে পড়ছি, ইন্টার ফার্স্ট ইয়ার।
আচ্ছা, তো এর আগের বার কি যেন একটা পিথাগোরাসের উপপাদ্য নিয়ে কি হয়েছিল যে
ভাই আমি একটা মেল আপনি গ্রুপে একটা মেল দিয়েছিলেন অসমাপ্ত স্টোরি, তো ওটা আমি সম্পন্ন করেছিলাম লাস্টে একটা মানে দিয়েছিলাম যে কিছু কিছু জিনিস আমাদের সাধ্যের বাইরে থাকে ওগুলোকে ভাই আমাদেরকে পিথাগোরাস উপপাদ্যের মতো করে ইগনোর করতে হয়।
তো এটা শুনে আমি বলেছিলাম যে পিথাগোরাসের উপপাদ্য ইগনোর করা চলবে না, তো আজকেও টিআর তৌসিফ পিথাগোরাসের উপপাদ্যটা এখনো পর্যন্ত
সম্পন্ন করতে পারিনি, তবে খুব দুঃখজনক
ব্যাপার। তো যাই হোক, আজকের হরর ক্লাব আছে এদের সাথে, বুঝতে পারছেন যে স্টুডিওর বাইরে আমাদের অনেক কথা হয়েছে, অনেক মজা হচ্ছে আসলে, রাজশাহী থেকে এত দূর থেকে এসেছে, তো খুব একটা আড্ডা হচ্ছে আমাদের এবং সেই আড্ডাটা স্টুডিও পর্যন্ত আমরা নিয়ে এসেছি এবং এটাই হওয়ার কথা। স্টুডিওতেও আমরা এই হরর ক্লাবগুলো মানে আমরা এই হরর ক্লাবগুলো সারা বছর ধরে বা সবসময় তো বাইরে বিভিন্ন ভাবেই তারা আমাদেরকে বিভিন্ন স্টোরি পাঠায়, বিভিন্ন ভিজিটে যায়, তো এই লাইফটা তাদের কিরকম বা এই কাজগুলো করতে তারা কেমন লাগে তাদের, সেই জিনিসগুলো আমাদের জানার খুব আগ্রহ হয়, যেহেতু আমরা তো এ পাশে থাকি, আমরাও যাবো আপনাদের মতো আপনাদের ক্লাবের সাথে, আমরাও বিভিন্ন জায়গায় ভিজিটে যাবো অবশ্যই সামনের দিনগুলোতে। তো এই আড্ডা চলতে থাকবে, স্টোরি আছে তাদের কাছ থেকে, স্টোরি শুনবো আমরা, তাদের কিছু ভিজিটের ঘটনা আছে, তারা ভিজিটে গিয়েছিল বেশ কয়েকটা জায়গায়, সেই ঘটনাগুলো শুনবো রাজ হরর ক্লাবের কাছ থেকে। এবং আজকে আমাদের একটু পরে আমরা শুনবো আমাদের প্রথম স্টোরিটা, যেটা এবং সেই স্টোরিটা খুব বিখ্যাত একজন লোকের, অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা গল্প রাত বারোটা। এবং রাত বারোটা বেসিক্যালি সেই টেবিল টার্নিং, যেটা যে ওই টেবিল টার্নিং কিছু গেম আছে বা কিছু মানে প্রসেস আছে, সেই প্রসেসগুলোর মাধ্যমে মানুষ মনে করে বা যারা এই প্ল্যানচেট করে তারা মনে করে যে বিভিন্ন স্পিরিট এসে নেমে আসে এবং সেই স্পিরিটগুলোর সাথে কথা হয়। তো টেবিল টার্নিং এর এই স্টোরি, যে টেবিল টার্নিংটা এটা হচ্ছে লেখার মতো, এই প্রসেসটা আমার খুব ভালো জানা নেই, যদি কারো জানা থাকে যে এই প্রসেসটা কিরকম আমাকে অবশ্যই জানাতে পারেন, আমাদের ফেসবুকে আপনি আমাদের পোস্টে কমেন্ট করে জানাতে পারেন, facebook.com/radiofurti ঠিকানা FM হরর ক্লাবের যে পোস্ট রয়েছে সেখানে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সে কথাগুলো। আর টেবিল টার্নিং নিয়ে হচ্ছে এই স্টোরিটা, যে রাতে একটা সময় এই লোক যে লোকটা হচ্ছে গল্পের কথক আর কি, তিনি বসেন টেবিলে এবং বিভিন্ন আত্মারা আসেন এবং লেখা হয়ে যায় তাদের কথাগুলো, তিনি তাদের কাছে প্রমাণ দেখতে চান, প্রমাণ কি দেখতে পারেন কি পারেন না সেটা আমরা জানব স্টোরিতেই। সো আমরা এখন যাচ্ছি ছোট্ট, খুবই ছোট্ট একটা বিরতিতে এবং বিরতির পর আমরা চলে যাব আমাদের আজকের স্টোরির প্রথম অংশে, সে পর্যন্ত সঙ্গে থাকুন এবং তারপরেও সঙ্গে থাকুন রেডিও ফুর্তি 88.8 FM এর ফুর্তিতেও থাকুন।
রত্না, তুই কি জন্মবিরতিকরণের কথা ভাবছিস?
হুম, ভাবছি।
তাহলে তুই আমার মতো সোমাজেক্ট ইঞ্জেকশন নে, একটা নিলে পুরো তিন মাস নিশ্চিন্ত।
কোথায় পাবো?
SMC এর ব্লু স্টারে আমি তোকে নিয়ে যাব।
আসুন ভেতরে আসুন,
আমার বান্ধবী রত্না সোমাজেক্ট নিতে চায়।
খুবই ভালো কথা, দেখি প্রেশারটা। আমি SMC প্রশিক্ষণপ্রাপ্ত একজন ব্লু স্টার সেবাদানকারী, দীর্ঘ 15 বছর ধরে আমি সাফল্যের সাথে সোমাজেক্ট ইঞ্জেকশন দিয়ে আসছি। গ্রহীতাদের জন্য গুণগত মানের সেবা প্রদান করার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত।
আমাদের আস্থা সোমাজেক্ট।
ব্লু স্টার, ঘরের কাছে মনের মতো সেবা।
জেলা শহরে বেস্ট ওপেনিং বোলার ছিলাম, সবাই বলেছিল ওই অত দূরই, কিন্তু আমি উঠেছি আরো উপরে, না ক্রিকেটার হয়ে নয়, আমি এখন দেশ সেরা পর্বতারোহী। This is my life and my choice is Mojo.
My life, my Mojo.
অচিন্ত কুমার সেনগুপ্ত।
আমি তখন মুর্শিদাবাদ জেলার কান্দিতে পোস্টেড। যে দোতলা বাড়িটাতে আছি সেটা আমাদের দুজনের পক্ষে বেশ বড়, উপরে নিচে অনেকগুলি ঘরই ফাঁকা। সিঁড়ি দিয়ে উপরে উঠে বাঁ হাতে পুবের ঘরটা আমার লেখাপড়া করবার, আর লম্বা চওড়া বড় একটা বারান্দা পেরিয়ে পশ্চিমের ঘরটা শোবার, দক্ষিণের বারান্দায় কখানা চেয়ার ফেলা, নির্ঝঞ্ঝাট নির্বিড়ি বাড়ি, চারদিক গাছগাছালিতে ঢাকা, ইলেকট্রিসিটি নেই, লণ্ঠনের টিমি টিমি। তখন ঘটনাচক্রে পরলোকের চর্চার মধ্যে গিয়ে পড়েছি। বিকেলে কোর্ট থেকে আর কোথাও যাই না, টেবিল নিয়ে বসে পড়ি দুজনে। ঠিক প্ল্যানচেট নয়, বলা যেতে পারে টেবিল টার্নিং, স্বয়ং লেখন। এমনিতে কপাতা জবানবন্দি লিখতে হাত বেঁকে বসে আর এ দিস্তের পর দিস্তে ওড়াচ্ছি, ক্লান্তির চিহ্ন মাত্র নেই। এমন বোধহয় কিছু লেখা আসে যা অচেতন মনেরও বাইরে, হয়তো তারই জন্যে। টেবিলটাই বেশি আশ্চর্য করে, একটা ছোট চার পে টাইপরাইটার টেবিল, এমনিতে বেশ ভারী, কিন্তু যখন হাতের থেকে ছুটে বেরিয়ে যায়, একে বেঁকে চলে আপনা থেকে, দেয়ালে গিয়ে ধাক্কা খায়, তখন মনে হয় না এ শুধু আমাদের মনের জোরে হচ্ছে। কত কে যে আসে, মানে লেখা হয়ে আসে, আমি অমুক, আমি তমুক, চেনার থেকে অচেনাই বেশি, আমি রেণু, আমি চুনি, আমি তারা প্রসন্ন, আমি মহেশ্বর পাশার বিভূতি ঘোষ, মালদার নিরঞ্জন ব্যানার্জি, আমি তোমার সঙ্গে পড়তাম, নোয়াখালী জিলা স্কুলের মোহাম্মদ সোলেমান। কিছুই প্রমাণ হয় না। কত জায়গায় চিঠি লিখে খোঁজ নিয়েছি, মেলেনি। লোক নয়, ঠিকানা নয়, বিবরণ নয়, সবই ধোঁয়া। তবু কি জানি কেন আবার বসে, কখনো কখনো দুপুর রাত পর্যন্ত গড়িয়ে যায়, কখনো কখনো তারও বেশি, মনে হয় কি যেন আছে। আকাশে শব্দ ঠিক আছে, আমি কাঠের বাক্স হয়ে আছি বলেই ধরতে পারছি না, রেডিও সেট হয়ে উঠতে পারলে ঠিক বেজে উঠব, আমি সম্প্রতি অসম্পূর্ণ বলেই আমি সম্প্রতি অসমর্থ। ঢাকা গেন্ডারিয়ায় বিজয়কৃষ্ণের কাছে রামকৃষ্ণ গিয়েছিলেন, আর বিজয়কৃষ্ণ গা টিপে টিপে দেখেছিলেন সত্যিই রামকৃষ্ণ, কিন্তু আসলে রামকৃষ্ণ তো জাননি, তেমন আধারই তেমন বস্তুকে আকর্ষণ করতে পারে। আমি পারি না, আমি জানি না বলেও তো কিছু অপ্রমাণ হবার নয়। সেদিন যেন অন্যরকম শুনলাম, বসতেই লেখা হল, সেই কখন থেকে বসে আছি, কে তুমি, একটি মেয়ের নাম লেখা হল, আত্মীয় নয় যদিও চিনলাম, কে না চেনে, একটি সুগায়িকা কুমারী মেয়ে, কোকিল কণ্ঠী। তা তুমি আমাদের চিনলে কি করে, বিকেলে গ্রামোফোনে আমার একটা রেকর্ড বাজালেন তাই শুনে এসেছি, লেখা হল, নিজের গান শুনতে এত ভালো লাগলো, যদি আবার বাজান, এতেও কিছু প্রমাণ হয় না। 1948 সালের 30 জানুয়ারি বিকেলে যথারীতি বসেছি টেবিলে শোবার ঘরে, যেমন আসেন আমাদের হিতৈষী আত্মীয়রা সঙ্গী সাথী নিয়ে এসেছেন, নাম আদি লেখা হবার পর লেখা হল, আমরা আজ বেশিক্ষণ থাকতে পারব না, আমাদের ছেড়ে দাও, এরকম তো হয় না কোনদিন, তাই বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, কেন এত তারা কিসের, লেখা হল, আমাদের এখানে এই মাত্র একজন মহাপুরুষ এসেছেন, তাকে দেখবার জন্য সবাই চলেছে, আমরাও যাব, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দিলাম, টেবিল শান্ত হল। রাত্রে আমার সহকর্মী এসে বলল, রেডিওতে খবর এসেছে মহাত্মা গান্ধীকে আজ বিকেলে গুলি করে খুন করা হয়েছে। তবে এই মহাপুরুষকে দেখবার জন্য কি ওখানে অত শোরগোল, এতেও কি কিছু প্রমাণ হয়।
শুনলেন গল্পটির প্রথম অংশ।
ছোটবেলায় নৌকার ইঞ্জিনে তেল ভরতাম, লোকজন চিনত মাঝির পোলা বলে, এখন গ্রামের লোকজন বাবাকে ডাকে পাইলটের বাপ বলে, সেই মাঝির ছেলে এখন পাইলট।
দিস ইজ মাই লাইফ এন্ড মাই চয়েস ইজ মোজো,
মাই লাইফ মাই মোজো।
4G বদলে দেবে দেখার দুনিয়া। নতুন শক্তিশালী নেটওয়ার্কে ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ এমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
এখন শুনব গল্পটির দ্বিতীয় অংশ।
রাত্রে আমার সহকর্মী এসে বলল, রেডিওতে খবর এসেছে মহাত্মা গান্ধীকে আজ বিকেলে গুলি করে খুন করা হয়েছে। তবে এই মহাপুরুষকে দেখবার জন্য কি ওখানে অত শোরগোল? এতেও কি কিছু প্রমাণ হয়? একটা লেখা শেষ হতে না হতেই আরেকটা লেখা। মনে হতো একাধিক স্পিরিট এসে হইচই করছে, পরস্পর ঠেলাঠেলি করছে। আমি নতুন এলাম, আমারটা আগে শুনুন, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, ধমক দিয়ে উঠলাম। তোমরা কেউ এসেছ বিশ্বাস করি না, কাজের প্রমাণ দিতে পারো? ছোটখাটো কাজ দিলে হয়তো পারি। আমার পড়ার ঘরের তাকের থেকে কটা বই টেনে মেঝেতে ফেলে দিতে পারো? পড়ার ঘরের জানলার পাল্লায় জোর শব্দ হল, হাওয়া উঠছে বুঝি। জানালাটা বোধহয় বন্ধ করিনি, টর্চ নিয়ে গেলাম তাড়াতাড়ি। দেখি কটা বই মেঝেতে পড়ে আছে, বুক কাঁপতে লাগল। কিন্তু প্রমাণ হয়েছে বলে মানলাম না, বললাম হাওয়ার কাণ্ড। ফিরে টেবিলে এসে বসতেই হিতৈষী আত্মার দল ধমকে উঠল, খবরদার এসব ম্যাজিক দেখতে চেও না, অনেক নিম্নস্তরের স্পিরিট আসে, সদ্য মৃতেরা নিম্নস্তরেই বেশি ঘোরাফেরা করে। নিম্নস্তরের স্পিরিটদের মধ্যে অনেকে মিথ্যাবাদী, প্রতারক, নানা বিভ্রান্তি ঘটিয়ে ক্ষতি করতে পারে, ওদের প্রশ্রয় দিও না। কিন্তু সদাত্মা পাবো কোথায়? লেখা এল রাত ১২টার পর বসে, তখনই মহাপুরুষেরা অবতরণ করেন। শুধু অবতরণে কি হবে, চোখ যে শরীরায়ন দেখতে চায়, যাকে বলে ম্যাটেরিয়ালাইজেশন। তারপরেই এল নমিতা চক্রবর্তী। ইস্টারের ছুটিতে কলকাতা যাচ্ছি, যাবার মুখে বসলাম একদিন, চিনি না জানি না ডাকিনি খুঁজিনি, হঠাৎ লেখা এল আমি নমিতা চক্রবর্তী। কি করতে? বিয়ে পড়তাম। ঠিকানা? স্পষ্ট ঠিকানা দিল, লিখল আমি গত রবিবার মারা গেছি, আপনি আমার মাকে বলুন যেন ও তো কান্নাকাটি না করেন, মার কান্না দেখলে আমার খুব কষ্ট হয়, আর বলবেন আর কোন স্পিরিট এসে বোধহয় নমিতাকে সরিয়ে দিল। সৌভাগ্যক্রমে ঠিকানাটা আমাদের কলকাতার বাড়ির কাছে, ভাবলাম খোঁজ নিয়ে দেখি, হয়তো দেখব আমারই রিসিভিং ভুল হয়েছে, আজমির গিয়াকে আজমর গিয়া লিখেছি। নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট নম্বরের বাড়ি পেলাম। এই বাড়িতে নমিতা চক্রবর্তী বলে কেউ থাকে? রাস্তার দরজার কাছে দাঁড়ানো ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, থাকত, গত রবিবার মারা গেছে। মারা গেছে? কেন, কি দরকার? আর কোনো কথাই যেন উঠতে পারে না এরপর, আস্তে আস্তে সরে পড়লাম। নমিতার মার সঙ্গে দেখা করলে হতো, কিন্তু দেখা করলেই অনেক ঝামেলার মধ্যে পড়ে যেতাম, মার কান্না আরো বাড়ত। স্ত্রীকে বললাম, এর পরেও প্রমাণ চাই, একটি ঠিকানাই বা কেন মিলবে? কান্দিতে ফিরে এসেছি, শুক্লপক্ষ। যথারীতি রাত ১২টায় পড়ার ঘর থেকে উঠেছি, লণ্ঠন দিয়ে বারান্দায় বিরুবার মুখে দাঁড়িয়েছি দরজায়। দেখি একটা দক্ষিণমুখ চেয়ার পুক মুখু করা, আর তাতে একটা তরুণী বসে, জল জলে চোখে তাকিয়ে আছে দরজার দিকে। আমাকে দেখা মাত্রই তরুণীটি উঠে দাঁড়াল, সঙ্গে সঙ্গে পূব মুখ চেয়ার আবার দক্ষিণ মুখ হয়ে গেল, তরুণীটিকে আর দেখা গেল না। শোবার ঘরে এসে স্ত্রীকে জাগালাম, বললাম টেবিলে এখন একবার বসতে হয়। বসলাম, পেন্সিল স্ত্রীর হাতে চালান করে দিলাম। আমি এসেছিলাম, লেখা পড়ল, কে? আমি, সেই নমিতা চক্রবর্তী। এসেছিলে মানে? এখনো আসুনি? তখন মূর্তি ধরে এসেছিলাম, এখন চারদিকে তাকালাম, কিছু দেখা গেল না। লেখা হল, মাকে আমার কথা বলেননি কেন? আমার আরো কথা আছে, 12টার আগে বসবেন। বললাম, আমরা আসানসোলে বদলি হয়ে যাচ্ছি, সেখানে এসো। আচ্ছা। পৃষ্ঠার বাকি অংশে একটা লম্বা দাগ দিয়ে চলে গেল নমিতা। পরের বার কলকাতা যেতে কিছু দেরি হল, নমিতাদের বাড়ির সামনে দিয়ে 2-3 বার হেঁটে গিয়েছি। ইচ্ছে হয়েছে ওর ফটোটা দেখে আসি, কিন্তু কি জানি, যদি দেখা মূর্তির সঙ্গে মিলে যায়, যদি প্রমাণ অকাট্য হয়ে ওঠে, সেই ভয়ে যাইনি। মন্দ কি, সবই একটা সংশয়ের ধার ঘেঁষে রহস্যময় হয়ে থাক না। নমিতার মা নিশ্চয়ই এতদিনে সামলে উঠেছেন, আর তারপরেই তো আসানসোল।
Exclusively on FusionBD.com.
রিকোয়েস্ট করেছিল, কে রিকোয়েস্ট করেছিল?
টিয়ার তৌসিফ।
টিয়ার তৌসিফ, এক্স্যাক্টলি। রাজ হরর ক্লাব আজকে আছে আমাদের সাথে। সো রাজ হরর ক্লাব খুব রকিং একটা ক্লাব, হ্যাঁ একদম খুব কি বলা যায় জীবনী শক্তিতে ভরপুর একটা ক্লাব। সো এই ক্লাবের সবাইকে দেখলেই কিন্তু আপনারা ছবিতে হয়তো দেখতে পারবেন, আমাদের গ্রুপে আমরা অলরেডি এই গ্রুপের এই ক্লাবের ছবিটা পোস্ট করেছি। সো তারপরে ছবিতেও বোধহয় পুরোপুরি বোঝা যাবে না যে আসলে কি পরিমাণ প্রাণোদ্যমে ভরপুর এই মানুষগুলো। সো খুব ভালো লাগছে এই মানুষগুলোকে স্টুডিওতে দেখে। তো আমরা শুনলাম অচিন্ত্য কুমার সেনগুপ্তের একটা স্টোরি শুনলাম। তো এখন আমরা আরো একটা মেইলে যাব, আমাদের হাতে কিছু মেইল আছে। তবে তার আগে যদি তোমাদের কাছে জানতে চাই যে কেমন লাগলো আজকের স্টোরিটা।
খুব ভালো লাগলো। হ্যাঁ
হ্যাঁ খুব ভালো লাগলো। টেবিল টার্নিং সম্পর্কে কি কারো ধারণা আছে?
হ্যাঁ আছে।
কিরকম?
এটা আসলে ভাইয়া অনেকগুলা মানে ব্যক্তি বা মানুষের সাথে একসাথে বসে কোনো কিছু বাড়ির থেকে মানে কোন
এটা কি লেখার প্রসেসটা কি বা টোটাল প্রসেসটা কিভাবে করতে হয় এই সম্পর্কে কিরকম ধারণা?
লেখার প্রসেসটা ওইটা সম্বন্ধে আইডিয়া নাই, তবে পাই চার্ট সম্বন্ধে আইডিয়া আছে একটু, মানে
প্ল্যান চার্ট সম্পর্কে।
হ্যাঁ প্ল্যান চার্ট সম্পর্কে।
আচ্ছা আচ্ছা। এমনিতে আমি দেখছিলাম যে রিফাতকে বেশ মাথা নাড়াচ্ছিল যখন টেবিল টার্নিং এর কথা হচ্ছিল।
এটা আসলে মানে কোন স্পিরিটকে ডেকে তার কাছ থেকে কিছু তথ্য নেওয়া বা তার সাথে কোন কথা বলার জন্য টেবিল
টার্নিং। মানে কাজটি কখনো করা হয়েছে?
না ভাই আমাদের মধ্যে কারো
করা হয়নি। মানে সেটা কিসের জন্য? না জানার জন্য নাকি সাহসের?
সাহসের জন্য।
সাহসও আছে না জানার একটা ব্যাপার আছে।
আচ্ছা আচ্ছা। মানে সাহসটা কি আছে নাকি সাহসটা নেই? সেটা
সাহস ভাইয়া।
তাহলে আমরা কি আজকে শো এর পরে একটা প্ল্যান চেট করতে পারবো নাকি?
অবশ্যই ভাইয়া,
অবশ্যই ভাইয়া, আমরা রেডি আছি।
ওকে, আমরা সবসময় গেম খেলতে চাই। সো ইট উইল বি এ ভেরি নাইস গেম টু প্লে। তো আমরা অবশ্য যে ইতিহাসগুলো দেখি সেই ইতিহাসগুলো কিন্তু খুব একটা সুখকর নয়। তবে সেটা যে আসলে কোন অলৌকিক কোনো কিছুর জন্য নাও হতে পারে, যাই হোক সেজন্যই তো আসলে সারা পৃথিবী জুড়ে এরকম কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা আসলে মাঝে মাঝে শুনতে পাওয়া যায় যেগুলো শুনলে আসলে খুব অবাক হয়ে যেতে হয়। তো আজকে মানে বেশ অনেকদিন আগে আমার কাছে একটা মেইল এসেছিল এবং সেই মেইলের ঘটনাটা খুব অদ্ভুত ছিল। বিভিন্ন কারণে সেই মেইলটা আর পড়া হয় নাই। তো আজকে আমি ভাবছিলাম যে এই মেইলটা পড়ব। মানে এক পরিবারের বেশ অনেকগুলো মানুষ একই সাথে মারা যান এবং সেটা অনেক বছর আগেকার কথা। তো যাই হোক আমরা সরাসরি মেইলটা শুনি। তো মেইলটা শোনার আগে একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ফেসবুকে যারা আছেন আজকে আমাদের সাথে তাদের কথা তো একবারও বলা হলো না। facebook.com/radiofurti এই ঠিকানায় আপনি দেখতে পারবেন ফুট এফএম হরর ক্লাবের একটা পোস্ট রয়েছে এবং সেখানে কমেন্ট করে আপনি আপনার কথা জানিয়ে দিতে পারবেন। যেমনটা জানিয়েছেন ইমন হোসেন জয়, রেডিও ফুর্তি অ্যাপস দিয়ে তিনি হরর ক্লাব শুনছেন। পুরোটা সময় সাথে থাকবো, কথা দিলাম আপনাকেও, কথা দিলাম পুরোটা সময় হরর ক্লাব আপনাকে এন্টারটেইন করার চেষ্টা করে যাবে। ডিআর জেড হাসান শিকদার আছেন, তারপর তিনি খুব মানে সেই বহুদিনের পুরনো কথা আবার মনে করিয়ে দিলেন, প্লিজ অ্যাড মি। আচ্ছা আরো আছেন আমাদের সাথে জয় বিশ্বাস, অজয়, খুব সুন্দর নাম। এরপর আরো আছেন তানহা ফ্রেন, আশা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। প্রীতম সাহা আছেন আমাদের সাথে, চেয়েছেন এই যে প্রশ্ন করেছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভূত এফ এম অ্যান্ড ভূত এফ এম হরর ক্লাব। আজকে যারা গেস্টরা যারা আছে তারা কলেজে পড়ছে, একজন কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিয়েছে, ওদের ভালো অ্যান্সার করতে পারবে পার্থক্য। যাক ভূত এফ এম আমরা কি করি? ভূত এফ এম এ হচ্ছে একটা মানুষ তার নিজের জীবনের ঘটনা বা তার কাছের কোন মানুষের জীবনের ঘটনা নিয়ে আসে এবং সেই ঘটনাটা এসে শেয়ার করে ভূত ফেমে। এবং সেই যে ঘটনাগুলো কোন এক্সপ্লেনেশন নেই, যে ঘটনাগুলো বেশ ভয়ের উদ্রেক করে, এই ঘটনাগুলোই আসলে তারা কালেক্ট করে নিয়ে আসেন বা নিজের জীবনের ঘটনাটা এসে শেয়ার করেন এবং সেটা সত্যিকারে ঘটেছে সেরকম ঘটনাই ভূত ফেমে নিয়ে আসা হয়। কারণ অনেক চাচাই বাছাই করে ভূত ফেমে যারা স্টোরি ঘটনাগুলো শেয়ার করেন সেগুলো অনেক অথেন্টিকেশনের পরে আসলে সেই স্টোরিগুলো আমরা প্রচার করি, ঘটনাগুলো প্রচার করি। ভূত এফ এম হরর ক্লাব, এই হরর ক্লাবটা বেসিক্যালি ওই জায়গা থেকে এসেছে, মানে ভূত এফ এম যে জায়গাটা পর্যন্ত নিয়ে এসেছে সেখান থেকে শুরু হয়েছে হরর ক্লাবের যাত্রা। অর্থাৎ বাস্তব ঘটনা, এবং বাস্তব ঘটনা নিয়েই তো মানুষ কল্পনা করে ফিকশন বানায়, মানুষ গল্প সাহিত্য লেখে। হরর ক্লাব ঠিক সেই কাজটা করে, সেই হরর জনরার যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো নিয়ে এসে, মিস্ট্রিগুলো নিয়ে আসে এবং সেই সাথে ক্লাব এক্সপিরিয়েন্স একটা মানে দশের লাঠি একের বোঝা, সেই একের বোঝা না করে দশের লাঠি বাড়ানোর চেষ্টায় হরর ক্লাব সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হরর ক্লাব গঠন করা হয়েছে এবং সেই হরর ক্লাবগুলো প্রতিনিয়ত তারা আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বা প্রচলিত যে স্টোরিগুলো রয়েছে সেগুলো কালেক্ট করে পাঠাচ্ছে ভিজিটে গিয়ে যে সকল হন্টেড প্লেস বা হন্টেড হাউস বলে যেগুলো পরিচিত, সেই পরিচিত সেই জায়গাগুলোতে গিয়ে তারা সেখানকার ইনফরমেশন নিয়ে আসছে বা সেই জায়গাগুলোর কথা আমাদের কাছে নিয়ে আসছে। সো হরর ক্লাবগুলো এই কাজটা করছে, আপনি হরর ক্লাব নিয়ে চলে আসতে পারেন foodfm@radiofoodfree.fm, এখানে মেইল করে জানিয়ে দিতে পারেন, সাবজেক্ট ফিল্ডে যদি লেখেন হরর ক্লাব পেয়ে যাবো সেই মেইলটি এবং আপনার হরর ক্লাবের কথা। হুমায়ুন কবির নিহাল আছেন আমাদের সাথে, আছেন সুজন চৌধুরী, আরও আছেন রাফি হোসেন বিরামপুর থেকে শুনছেন, খায়রুল ইসলাম আছেন জামালপুর থেকে তিনি শুনছেন, মেহেদী হাসান সানি আছেন আমাদের সাথে, আতিকুর রহমান আতিক পুরোটা সময় সাথে থাকবেন জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ছোট ছেলে আছেন আমাদের সাথে খুলনা থেকে, আচ্ছা তার নাম হচ্ছে পলাশ, তিনি রাত দুইটা পর্যন্ত থাকবেন, আমরা মোটামুটি দুইটা পর্যন্ত থাকছি। তো যাই হোক, আরো অনেক অনেকে আপনার কমেন্ট এবং আপনার কথা, গল্প কেমন লাগছে, প্রোগ্রাম কেমন লাগছে এবং আমরা প্রতিফম হরর ক্লাবে আড্ডা দিতে দিতে যখন টায়ার্ড হয়ে যায় তখন আমরা গান বাজিয়ে দিই এবং সেই গানগুলো শুনতে কেমন লাগে সে কথা জানিয়ে দিতে পারেন আমাদেরকে এবং জানানোর ঠিকানাটা facebook.com/radiofoodfree.fm না facebook.com/radiofoodfree যাচ্ছে এতটুকুই, সেখানে আপনি জানিয়ে দেন আপনার কথা, প্রতিফম হরর ক্লাবের পোস্টে আমরা একটা মেইল করি। শাখাত হোসেন গাঙ্গনি মেহেরপুর থেকে ইমেলটি পাঠিয়েছেন। কাহিনীটি ঘটেছিল 1967 সালে। আমার নানারা ছিলেন চার ভাই, হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা বসত বাড়ির জায়গা পরিবর্তন করে তাদের আগের পুরনো বাড়িতে চলে যাবেন। পুরনো বাড়ির জায়গাটা ছিল অনেক বড় এবং চারিদিকে ছোপঝাড় ও জঙ্গল, আর বাড়ির ঠিক পেছনেই ছিল বাঁশের বাগান আর কলা বাগান। বাড়ির সামনে ছিল একটা বিশাল পটবৃক্ষ। তো আমার নানারা সেখানে কিছুদিনের মধ্যে চলে গেল, সেখানে আর অন্য কোনো বসত বাড়ি ছিল না। নানারা ওইখানে যাওয়ার পর প্রতি রাতেই আজব সব কাহিনী ঘটত। হঠাৎ করে তারা শুনতে পেত কে যেন কলা গাছ ভাঙছে, তার কিছুক্ষণ পরই মনে হতো কি যেন বাঁশ বাগানে বাঁশ কাটছে। সে সময় বিদ্যুৎ না থাকে, আলোর কোনো ভালো ব্যবস্থা ছিল না, তাই তারা কিছুই দেখতে পেত না। আশ্চর্যের ব্যাপার এই যে সকালবেলায় সেখানে গিয়ে দেখতে পেত যে কিছুই ঘটেনি, সবকিছুই ঠিক আগের মতোই। একদিন রাত্রে নানি দেখল যেন বাঁশ বাগানের উপর থেকে এক ধরনের আলো আসছে। রাত তখন আনুমানিক 12টা থেকে 1টা হতে পারে। এরপর কৌতূহল বশত আমার নানির বাড়ির বাহিরে বের হয়ে গেল। তারপর সে যা দেখেছিল সেটা সত্যি অবিশ্বাস্য। দেখল সাদা কাফনের কাপড় পরে 10-12 ফুট লম্বা এক মহিলা যেন চুল আলগিয়ে বসে আছে, তার চোখগুলো থেকে যেন আগুন বের হচ্ছে। এই ঘটনার পর আমার নানি দ্রুত বাড়ির ভেতরে এসে তোয়াপোড়া শুরু করে দিলেন। এভাবেই চলছিল তাদের জীবনযাপন। তার কিছুদিন পর আমার বড় মামা যাত্রাপালা দেখে গভীর রাতে একা মাঠের মাঝখান দিয়ে বাড়ি ফিরছিল। তখন সে হঠাৎ দেখল একটি গরু পাটের পাতা খাচ্ছে। কৌতূহল বশত মামা গরুটির কাছে গেল, তারপর দেখল ওই মুহূর্তে গরুটি নিজের আকৃতি পরিবর্তন করে সাদা কাপড় পরা মহিলা বেশে পাশের এক বট গাছের ডালে বসে হাসতে শুরু করল। আকপিচ না ভেবে বড় মামা দ্রুত বাসায় চলে এল। পরের দিন মামা নানিকে সব খুলে বলার পর নানি বুঝল এটাই মনে হয় সেই মহিলা। এছাড়াও আমার নানার বড় ভাই তাদের বাড়ির পাশে গভীর রাত্রে প্রায়ই একটা কালো বিড়াল দেখত। এই বিড়ালটিকে কখনো দিনের বেলায় দেখা যেত না। তো একদিন রাতে আড়াল থেকে শক্ত কিছু দিয়ে আঘাত করে সে বিড়ালটিকে মেরে ফেলা হয়েছিল। এরপর থেকে শুরু হয়ে গেল সব ভয়ঙ্কর কাণ্ড। হঠাৎ করে বর্তমানে প্রচলিত কলেরা নামক রোগে আক্রান্ত হল চাচাতো নানার স্ত্রী। পরের দিন তার মৃত্যু ঘটল। তার কিছুদিন পরে একই সাথে আক্রান্ত হল আমার নানার বড় ভাই আর ভাবি, সেই সাথে তাদের এক সন্তান এবং নানার ছোট ভাইয়ের দুই সন্তান এবং ওই পরিবারের আরও একজন। তারা সকলেই রক্তভূমি করেছিল। তাদের চেহারা দেখে মনে হচ্ছিল শরীর থেকে কেউ তাদের রক্ত চুষে নিচ্ছে। এভাবে কিছুদিন বেঁচে থাকার পর ওই রাতে পরপর সবার মৃত্যু ঘটে। তো এই ছিল মেইল করা ঘটনাটি, গল্পটি এবং তার কালেক্ট করা ঘটনা, সত্যিকারের ঘটনা তিনি জানিয়েছেন আমাদেরকে। এবং এরপর যেটা সেই গল্পের যে তারপর হুজুরের কাছে যাওয়া হয় এবং হুজুর বলেন যে সেই যে একটা কালো বিড়াল যাকে মেরে ফেলা হয়েছিল সেটা এমন কোন একটা স্পিসিস, যে স্পিসিসের কথা আর কি স্বাভাবিকভাবে বাংলাদেশে প্রচলিত এই তন্ত্রমন্ত্রী যারা দীক্ষিত তারা যে স্পিসিসের কথা বলেন, যে সেই স্পিসিসের কথাই বলেছেন যে সে ছিল কালো বিড়ালটা, আসলে বিড়াল ছিল না, অন্য কিছু ছিল এবং তাকে মেরে ফেলার পর সে এ প্রতিশোধ নিয়েছে। এবং এটার একটা সমাধানও হয় এক সময় যে আবার আরো একজন দরবেশের সাথে দেখা হয় এবং সেই দরবেশ একটা কাজ করতে বলে, যে কাজটার কারণে পরবর্তীতে সেই পরিবারের আর কারো কোনো ক্ষতি হয় নাই। তবে আমরা জানি যে একসময় কলেরা বা এই ধরনের যে রোগগুলো ছিল সেগুলো খুবই ভয়াবহ একটা জায়গায় ছিল, যে মানে মহামারী আকারে সে রোগগুলো ছড়িয়ে পড়ত, মানুষ সেই রোগগুলো প্রতিষেধক ছিল না। তো সে কারণে এই রোগগুলো সহ আরো অনেক রোগ ছিল যে রোগগুলো সেই মহামারী আকারে মানুষের ভেতর ছড়িয়ে যেত, কিংবা একই পরিবারের অনেকেই সে রোগে আক্রান্ত হয়ে মারা যেত। এরকম ঘটনা আসলে খুব মানে আনকমন না, খুঁজলে অনেক পাওয়া যাবে। তবে সেই যে সেই সময়গুলোতে মানুষ মনে করত বা ধারণা করত হয়তোবা এই ঘটনাগুলো, ওই যে ওলা ওঠা বা ওলা বিবি, সেই জায়গাগুলো থেকে তো আসলে এই নামগুলো এসেছে। তো মানুষের ভেতর সেই যুগ যুগ ধরে সেই বিশ্বাসগুলো বা কখনো কখনো কুসংস্কারগুলো মানুষজনকে পেয়ে বসে। তো আমরা চাই সেই কুসংস্কারগুলো দূর হয়ে যাক। হরর গল্পের জগতে আছি আমরা, আমরা আছি ভূত এফএম হরর ক্লাবে, আমাদের সাথে আছে রাজশাহী হরর ক্লাব এবং তাদের সাথে আরো কথা হবে, তাদের সাথে আড্ডা হচ্ছিল, সামনে আরো তাদের সাথে কথা হবে, তাদের ভিজিটের কথা শুনবো আমরা, কি চলছে তাদের ক্লাব, ক্লাবের কাজকর্ম সবকিছুই আমরা শুনবো, অ্যাক্টিভিটিস কি চলছে। এবং সেই সাথে আমাদের কাছে আরো বেশ কিছু স্টোরি রয়েছে, তার ভিতর একটা মেইল, আসলে একটা মেইলের কথা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমাদেরকে রেগুলার মেইল পাঠান এরকম একজন মানুষ, ফ্র্যাঙ্কেনস্টাইনের কুৎসিত মানব এই ছদ্মনামে তিনি লেখালেখি করেন। আপনারা জানেন যে অনেক বড় বড় কবি সাহিত্যিক রয়েছেন পৃথিবীতে, বাংলাদেশে বাংলা ভাষাতেও, যারা ছদ্মনামে লেখালেখি করতে পছন্দ করেন। সো এই মানুষটি আমাদেরকে প্রতিনিয়ত গল্প পাঠান, আমাদের রেগুলার যারা গল্প লিখে পাঠান এবং খুব সুন্দর সুন্দর গল্প লেখেন, তাদের ভেতর একজন এই ফ্র্যাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব। আজকেও আমরা তার একটা গল্প পড়ব। তো এই সপ্তাহে তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি আরো একটা গল্প আমাদের পাঠাতেন, কিন্তু বিমান দুর্ঘটনায় তার এক বন্ধু, তিনি একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট, নেপালে বেড়াতে যাচ্ছিলেন এবং তিনি মারা গিয়েছেন। সো এই ফ্র্যাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব নামে ছদ্মনামে লেখা এই ভদ্রলোক, তিনি নিজেও মেডিকেল স্টুডেন্ট, সো তার বন্ধুর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। অবশ্যই আমরা প্রার্থনা করি তার বন্ধুর আত্মা যেন শান্তি পায় এবং এই শোকটাকে বহন করার মতো শক্তি যেন আপনি পান। আমরা হরর ক্লাব, ফুটএফএম হরর ক্লাব সবাই আপনার সাথে আছি। আপনি আছেন রেডিও ফুর্তি 88 FM-এ, ভূত FM হরর ক্লাব চলছে। আপনি ফেসবুকে আপনার কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, facebook.com/radiofurti ঠিকানা ভূত FM হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা। আপনার ক্লাব নিয়ে আপনি আমাদেরকে মেইল করতে পারেন bhutfm@radiofurti.fm, এই ঠিকানা আপনি মেইল করে জানিয়ে দিতে পারেন আপনার ক্লাবের কথা। সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখবেন হরর ক্লাব, আপনার পছন্দের কোন গল্প থাকলে, আপনার পছন্দের কোন বিদেশি গল্প থাকলে সেই বিদেশি গল্প আপনি ট্রান্সলেট করে আমাদেরকে পাঠাতে পারেন। এবং এটা আমরা সবসময় চাই যে এই রকম বিদেশি গল্পগুলো যেন আছে, আমরা নিজেরা কিছু ট্রান্সলেশনের কাজ করছি, তো হরর ক্লাব যেগুলো রয়েছে এবং হরর ক্লাবের বাইরে আমরা জানি আমাদেরকে শোনেন এরকম অনেকে আছেন যারা গল্প পড়তে পছন্দ করেন, গল্প লিখতে পছন্দ করেন, তারা আমাদেরকে লিখে পাঠান সেই গল্পগুলো এবং অনুবাদ গল্প কিংবা আপনার কালেক্টেড কোন স্টোরি যে কোনো কিছু আপনি আমাদেরকে পাঠাতে পারেন। আমরা এখন চলে যাব একটা গানে, আর এই গানটা পিঙ্ক ফ্লয়েড এর ফর্মার মেম্বার রজার ওয়াটার্স 2017 সালে তিনি একটা অ্যালবাম বের করেছেন এবং সেই অ্যালবামে তিনি একটা গান করেছেন, একটা কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা একটা গান, খুব সুন্দর একটা গান ভূত FM হরর ক্লাবে নয় শুধু রাতের এই সময়টাতে এইরকম একটা স্মুথ একটা গান আপনারা শুনতে খুবই ভালো লাগবে। গান শেষে আমরা চলে যাব হরর ক্লাবের ভূত FM হরর ক্লাবের তৃতীয় ঘন্টায়, এবং তৃতীয় ঘন্টায় গিয়ে আমাদের হাতে আরো অনেক কিছু রয়েছে, সেই কি কি রয়েছে এবং রাসেল ভাই আসবেন, সব নিয়ে আমরা তৃতীয় ঘন্টা থেকে একটা জার্নি স্টার্ট করছি। সো সাথে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88 FM এন্ড ডু ফুর্তি।
যদি নন-স্টপ গান শুনতে চান তো রেডিও ফুর্তি বাজান।
water before wine. Do not touch her hand. Let your fingertips rest at her command. Speak softly as a flute would to a fearful violin. Breathe out, breathe in.
4G স্পিডে ডাউনলোডিং আপলোডিং ব্রাউজিং নিশ্চয়ই দুর্দান্ত গতিতে চলছে নাকি তবে 4G স্পিডের সাথে পাল্লা দিতে চাই 4G স্মার্টফোন আর তাই গ্রামীণ ফোন নিয়ে এসেছে দারুণ অফার মাত্র 4,400 চল্লিশ টাকায় 4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4,4 com. আজকে ভূত এফএম হরর ক্লাবে আপনার সাথে আছি বরাবরের মতো সৃষ্টি, আর আমার সাথে আজকে আছে যারা প্রতি এপিসোডে আমাদের সাথে বিভিন্ন ভাবে থেকে থেকে মেইলে মাধ্যমে বা গ্রুপে তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে, সেটা হচ্ছে রাজ হরর ক্লাব। রাজশাহীর আগে আরো একটা ক্লাব এসেছিল, তারা বাংলাদেশ হরর ক্লাব তাদের নাম, এবং তারাও খুব অ্যাক্টিভ। রাজশাহীর জোনটাকে কিন্তু দেখছি খুবই অ্যাক্টিভ। এর পেছনে আসলে কারণটা কি হতে পারে রিফাত?
রাজশাহীর মানুষগুলো একটু স্পেশাল
স্পেশাল
জি ভাইয়া, মানে সবার বিভিন্ন জিনিস নিয়ে আগ্রহ বেশি। যেমন আমাদের ক্লাবের হন্টেড হাউস বা হরর স্টোরি, এগুলো নিয়ে আগ্রহ বেশি।
আচ্ছা,
তারপর বাংলাদেশ হরর ক্লাবের যে কথাটা বললেন ভাইয়া, ওই ক্লাবটাতেও দেখেছি ভাইয়া, ওরাও মানে অনেক কিছু নিয়ে ওদের আগ্রহ বেশি।
তো তার মানে রাজশাহীর মানুষজনের ভিতরে যে ক্লাব ফর্ম বা ওই যে একসাথে একটা ইউনাইটেড হয়ে কাজ করার প্রবণতাটা বেশি, তাই বলতে
ভাইয়া?
ওকে, তো আমার তো মনে হয় যে শুধু রাজশাহীতে না, এর বাইরেও যারা রয়েছেন, খুলনা, বরিশাল, ময়মনসিংহে ক্লাবগুলো রয়েছে, তারাও এরকম অ্যাক্টিভিটিস দেখাবে আশা করি, তাই না? রেগুলার আমাদেরকে মেইল কিন্তু পাঠায় বিভিন্ন জায়গা থেকে, বরিশাল, বগুড়া। বগুড়া অবশ্য রাজশাহী রিজনের ভিতরে পড়ে। সো খুব ভালো, রাজশাহীর থেকে আমাদের ফিডব্যাকটা অনেক ভালো, যে কোনো রাজশাহীতে সবার আগে ভূত এফএম প্রথমবারের মতো বাইরে শো করেছিল রাজশাহীতে, এরপর আরো বিভিন্ন জায়গায় করেছে। রাজশাহীর সাথে ভূত এফএমের একটা খুব ভালো কানেকশন রয়েছে এবং সেখান থেকে হরর ক্লাবের কানেকশনটা অনেক সুন্দর। তবে দেখি অন্য জায়গার মানুষগুলো বা অন্য জায়গা হরর ক্লাবগুলো তারা জানায় কিনা যে তারাও স্পেশাল। অবশ্যই পুরো বাংলাদেশের সবাই স্পেশাল, সারা পৃথিবীর প্রতিটি মানুষেরই ভিতরে কোন না কোন স্পেশালিটি অবশ্যই আছে। যাই হোক, সেটা খুব জেনারেলাইজ কথা। আমরা আছি হরর ক্লাবে এবং হরর ক্লাবে আমাদের সাথে আছে রাজ হরর ক্লাব, রাজ হরর ক্লাবের তৌসিফ, রিফাত, তৌফিক এবং মৃদুল। বাহ, আমার শিশুক্তি খুব ভালো মনে হচ্ছে আজকে।
ভাই, আপনি একবার বলেছিলেন আপনার শিশুক্তি কম, কিন্তু
কম এই যে প্র্যাকটিস করেছে, প্র্যাকটিস করেছে,
প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট।
একদম ঠিক। তো আপনিও পিথাগোরাসের উপপাদ্যটা ভালো মতো শিখে নেবেন। আমরা কথা বলছি রাজ হরর ক্লাবের সাথে এবং আপনি কথা বলতে চাইলে আমাদেরকে আপনার কথা জানিয়ে দিতে পারেন facebook.com/radiofurti থেকে, না বুঝতে পারেন হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা। খুব জমে উঠেছিল আড্ডা। তো কি রকম চলছে আপনাদের ক্লাবের অ্যাক্টিভিটিস, কি রকম বিগত দিনগুলো কার্যক্রম কেমন চললো, কি করলেন?
আপাতত ভাই আমাদের কার্যক্রম ফার্স্টে যখন আমরা স্টার্ট করেছিলাম তখন মানে মাঝখানে একটু ভাই স্লো হয়ে গেছিল। আমাদের এক ফ্রেন্ড সে স্ট্রোক করে মারা যাওয়ার পর থেকে আমাদের মানে আমাদের ফ্রেন্ড ছিল, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তো মিদুলের ক্লোজ ছিল বেশি, তো ওনার সেও আমাদের সাথে ছিল, অ্যাক্টিভ ছিল। তো উনি সে যখন মারা যাওয়ার পর আমাদের এক সপ্তাহ মতো একটু আমরা মানসিকভাবে
খুবই স্বাভাবিক
ছিলাম। তো এখন আপাতত আমরা ভাই আবার ইনশাল্লাহ আগে যেভাবে অ্যাক্টিভ ছিলাম আবারও সামনে ইনশাল্লাহ আমরা সেভাবে অ্যাক্টিভ হব
অবশ্যই। আর এর ভেতরে আপনাদের সেই আপনারা যখন চলে গেলেন মানে ফার্স্ট টাইম যখন এসেছিলেন, এরপর আপনারা বেশ কয়েকটা ভিজিটে বোধহয় গিয়েছিলেন, সেগুলোর এক্সপিরিয়েন্স কেমন ছিল? আপনারা যখন যে বিভিন্ন জায়গায় ভিজিটে যান তখন মানুষজনের হেল্প পান কিরকম?
জি জি, মানুষজনের হেল্প মানে আমাদের ক্লাবে যারা যারা আছে
মানে আপনারা তো স্টোরি কালেক্ট করতে হয়, তো মানুষের কাছ থেকে আপনারা স্টোরি কালেক্ট করেন?
জি।
মানে আপনাদের স্টোরি কালেকশনের মূল সোর্স গুলো কি কি? মানুষ
মূল সোর্স গুলো হলো আমাদের ক্লাবে এখন যে গ্রুপটা আছে ওখানে এখন প্রায় 6K মেম্বার।
ওকে,
তো এখন সবাইকে তো ভাই আমরা ক্লোজলি চিনি না, তো যারা আমাদের মানে ফ্রেন্ড সার্কেল অনেকে আছে গ্রুপে, তো তারা আমাদেরকে যখন এসে বলে যে আমাদের বাড়ির পাশে কোন একটা ভৌতিক হাউস আছে, তো আমরা তো সেই থেকে মানুষ যখন বলে যে এখানে একটা কিছু হয়,
আচ্ছা তো সেখানে আপনারা চলে যান,
ওইখানে
স্টোরিগুলো কিভাবে আসে?
স্টোরিগুলো এভাবে আসে, আমরা যখন
সোশ্যাল স্টোরি মিডিয়া থেকে,
জি, আমরা যখন পোস্ট দিই পোস্টের মধ্যে যখন কমেন্ট আসে যে ভাইয়া আমার কাছে স্টোরি আছে বলতে চাই, তো অনেকে আছে যারা স্টোরি কিন্তু লিখতে মানে বলতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু লিখতে কিন্তু অতটা মানে একদমই তাই। তো যারা এরকম টাইপের আছে ওদেরকে আমরা বলি তোমরা স্টোরি আমাদেরকে বলবা, আমরা সেটা লিখে আপনাদেরকে শেয়ার করব।
তো খুবই ভালো, খুবই সুন্দর প্রসেস আপনাদের, এবং আপনারা এইভাবে আরো স্টোরি কালেক্ট করেন, যেটা সবসময় আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রচলিত ঘটনা, সেই ঘটনাগুলোর ভিতর অনেক ভয় বিস্তৃত মজা রয়েছে, তো সেগুলো এই হরর ক্লাবগুলোর ভিতর দিয়ে আমাদের কাছে আসবে। তো এই যে আপনারা যে ভিজিটে গিয়েছিলেন সেখান কোন একটা ভিজিটের ঘটনা একটু শুনি, কিভাবে গেলেন, কি হলো বা কি জন্য গেলেন, কে বলবেন? মৃদুল বলেন।
জি ভাইয়া, লাস্ট উইকে ভাইয়া আমরা একটা ভিজিটে গেছিলাম, তো সেটা হচ্ছে সেটার মাধ্যম হচ্ছে আমরা ভাই আমাদের একটা ফ্রেন্ডের কাছ থেকে গেছিলাম, মানে মেইনলি ভাই আমাদেরকে ভাই অনেকগুলো ফ্রেন্ডই আমাদের হেল্প করে এগুলো জায়গা খুঁজে দেওয়ার জন্য। ভাই তাদের নামগুলো ভাই যদি বলতাম
অবশ্যই,
ভাই তাদের মধ্যে ভাই মেহেদি, জিসান, ফুয়াদ, রাশিক, রাগিব, বিশাল আর দুইজন হচ্ছে স্পেশাল খুবই, মানে মানে তারা মানে সবসময় আমাদের পাশে থাকে, আমাদেরকে মানে ফুল সাপোর্ট দেয় এবং তাদের যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো বেস্ট আমাদের কাছে, সেটা হচ্ছে অনির্বাণ আর শতাব্দী।
হ্যাঁ হ্যাঁ, অনির্বাণ, আমি অনির্বাণের লেখা গল্প বেশ কয়েকবার পড়েছি, তো সে খুবই সুন্দর লেখে, খুবই ভালো লাগে, আমি নিজে তার ভক্ত। সে কি করছে এখন? মানে আপনাদের ক্লাবের মেম্বাররা ম্যাক্সিমাম বোধহয় কলেজে পড়ে,
সে এখন স্কুলে
পড়ে,
ক্লাস
নাইনে।
ওয়াও, আমি আসলে এটা খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার। আমরা ভূত এফএম হরর ক্লাব যারা রেগুলার শোনেন তারা অবশ্যই জানেন বা শুনবেন যে আমাদের যারা রেগুলার লেখেন আমাদের ফুট এফএম হরর ক্লাবে, যেমন ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, তারপর অনির্বাণ, জাকারিয়া আহমেদ নামে একজন লেখেন, আমাদেরকে গল্প লিখে পাঠান, তো এরকম কয়েকজন আছেন যারা মোটামুটি রেগুলার আমাদেরকে পাঠান। তো এই রেগুলার যারা পাঠান তাদের লেখা গল্পগুলো আসলেই, রাসেল ভাইও আমাদের এপিসোডে এসে প্রায় তাদের খুব প্রশংসা করেন, এত সুন্দর লেখেন। আর অনির্বাণ সে ক্লাস নাইনে পড়ে। সো অনির্বাণ যদি শুনে থাকে, অনির্বাণকে শুনছে আজকে?
জি অবশ্যই শুনছে।
ওকে অনির্বাণ, অনেক অনেক ভালোবাসা এবং এই সুন্দর লেখার জন্য কন্টিনিউ থাকে। আমরা সামনে আরো সুন্দর সুন্দর ভয়ঙ্কর গল্প শুনতে চাই। হুমায়ুন আহমেদ একটা কথা আছে, মানে তিনি খুব আক্ষেপ করে বলেন যে বাংলা ভাষায় ঠিক ওই রকম হরর জনরার যেরকম লেখা থাকার কথা ছিল বা বিভিন্ন সাহিত্য যেরকম গল্প থাকার কথা বা আছে সারা পৃথিবীতে, বাংলা ভাষায় হয়তো হরর গল্প অনেক কম, বা সে হরর গল্পগুলো ঠিক হরর না, একটু যেন কম মানে শিশুসুলভ বা এরকম অনেক কিছু রয়েছে। তো হরর গল্পের যে শূন্যতাটা রয়েছে, সেই হরর গল্পের শূন্যতাটা পূরণ হোক এই লেখকগুলোর দ্বারা। সো আরো সুন্দর সুন্দর ভয়ের ভয়ের গল্প চাচ্ছে। সো যেটা আমরা কথা হচ্ছিল মৃদুলের সাথে, হ্যাঁ মৃদুল,
হ্যাঁ জায়গাটা হচ্ছে না শিরোইলের, ওটা হচ্ছে শিরোইলের দোসর মন্ডলের মোড়ের আশেপাশে জায়গাটা।
আচ্ছা আচ্ছা।
তো ওই জায়গাটা ভাইয়া মানে একটা বাসা, ওই বাসাটার সম্বন্ধে অনেক প্রচলিত কথা আছে। তো এই তথ্যটা ভাইয়া
প্রচলিত
মানে ওই বাসাতে দুইজন সুসাইড করছিল, মানে স্বামী স্ত্রী একই সাথে একই টাইমে। তো ওই যে তাদের যে সুসাইড করার যে, তো ওই তাদের যে ছবিটা আছে মানে সুসাইড করার ছবিটা যদি আমার কাছে আছে, যদি মানে
আচ্ছা আমরা ঘটনাটা শুনি যে তারপর কি শুনেছিলেন।
তো ওখানে ওই সুসাইড করার পর সবাই বলে যে ওইখানে নাকি বিভিন্ন খারাপ জিনিস দেখা যায়, বা দেখা যায় যে এখনো ওই যে দুজন মারা গেছে তারা ওইখানে ছাদে বা অন্য কোথাও বা বাইরে হাঁটা চলা করে এরকম টাইপের। তো এই কথাটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড রাশিক, রাশিক আমাকে বলছিল। তো আমি তৌসিফ, তৌফিক আর রাশিক আমরা চারজন মিলে ওখানে যাই। যাওয়ার পর আমরা একটা বৃদ্ধ চাচার কাছ থেকে ঘটনাটা শুনতে পাই। ঘটনাটা হচ্ছে যে একটা ফার্স্টে মানে দুজন স্বামী স্ত্রী থাকতো, তারা কোনো কারণ বসত তারা দুজনেই সুসাইড করে ওই রুমে। তো সুসাইড করার পর সবাই মানে প্রচলিত হয়ে যায় যে ওইটার সুসাইড রুম, তো ওখানে কেউ ভাড়া নিতে চায় না। তো তখন মালিক সেই ভাড়াটা কমায় দেয় তার বাসার। তো বাইরের থেকে একটা ছেলে আসে পড়াশোনার জন্য, সে কম টাকাতে একটা সাশ্রয়ী বোধ বাসা পায় এবং অনেক ভালো একটা স্পেস পায় সেখানে। তো সেখানে সে ভাড়া নেয়, সে জানতো যে এখানে এইসব ঘটনা ঘটে, তারপর সে ভাড়া নেয়। তো ভাড়া নেওয়ার পর তার সাথে ঘটনাটা মানে ধীরে ধীরে ঘটে, মানে প্রথমের দিকে তার সাথে সেরকম কোন ঘটনা ঘটছিল না। প্রায় তিন থেকে চার দিন পর সে মানে ফিল করতো যে তার রুমটা মানে একটু গরম অনুভব হতো তার রুমের ভিতর, এটা বিশেষ করে রাত্রে দিকে। তো সে এগুলা মানে তারপর সে ফিল করতো যে উপরে কোন নূপুরের আওয়াজ হচ্ছে বা কেউ হাঁটাচলা করছে। এবং সে বিশেষভাবে একটা জিনিস সে অনুভব করতো, সেটা হচ্ছে যে তার পাশে কেউ শুয়ে আছে। তো সে এগুলাকে ওইরকম ভাবে
আপনাদের কি তার সাথে দেখা হয়েছিল না? এটা আপনারা শুনেছিলেন
না? এই ঘটনা আমি শুনেছিলাম, কারণ মানে
মানুষের কাছ থেকে শুনেছিলেন,
মানুষের চাচার কাছ থেকে।
আচ্ছা আচ্ছা। ওই তো যে লোক এক্সপিরিয়েন্স করেছিলেন তার কাছ থেকে আপনারা শুনছেন?
না না, সে তো এখানে নাই, সে থাকে না, মানে সে ওই ঘটনা ঘটার পর সে ওখান থেকে চলে গেছে।
ওকে হ্যাঁ। তারপর
তারপর
কতদিন আগের কথা?
এটা প্রায় দু বছর।
সুইসাইড কেসটা কত বছর আগের?
ওই হবে তাও মানে তিন চার বছর। ওকে
হ্যাঁ। তারপর যেগুলো হচ্ছে সেটা কেন হচ্ছে বা এই নিয়ে কি কোন ইনভেস্টিগেশন হয়েছিল কিনা, এরকম কিছু জানেন কিনা?
এরকম ভাইয়া হয়নি, কারণ মানে ভাইয়া যখন আমরা যাই কারো কাছে জিজ্ঞেস করার জন্য তখন তারা মানে ওইভাবে আমাদেরকে বলতে চায় না, অনেক কষ্ট টষ্ট করে বের করতে হয়।
এটাই আসলে হয়ে থাকে যে বিভিন্ন জায়গায় যে হন্টেড প্লেস বা হন্টেড হাউস সম্পর্কে যে ধারণাগুলো থাকে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু মানুষজন একটা নীরবতা পালন করতে পছন্দ করে কিংবা একটু অ্যাভয়েড করে যেতে চায়, হয়তোবা কোনো অশুভ কোনো কিছু হয়ে যেতে পারে সেই ভয়েই হয়তো মানুষ এগুলো করে থাকে। তো যাই হোক, আপনাদের আরো ঘটনা শুনবো, আপনাদের আরো ভিজিটের কাহিনী শুনবো। তো এর মাঝখানে আজকে আমরা বলেছিলাম যে আমাদের যে স্টোরিটা ছিল সেটা টেবিল টার্নিং নিয়েছিল, প্ল্যানচেটের মতোই অনেকটা মিল রয়েছে এদের ভিতরে। তো এই যে ব্ল্যাক ম্যাজিক কিংবা এই যে এক্সোরসিজম যেগুলো হয় বিভিন্ন জায়গায় যে মানুষজন শোনে যে কেউ পসেসড, এই টাইপের যে কথাগুলো প্রচলিত হয় বিভিন্ন গ্রামে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ঘটনা প্রচলিত আছে, আপনাদের কাছে এরকম জানা কোন গল্প আছে কিনা?
জি ভাই, আমার কাছে একটা গল্প আছে।
হ্যাঁ জি, এই সেটা কি এরকম কোন মানুষকে পসেসড হতে হয়েছিল এরকম কোন ঘটনা কিনা?
ঘটনাটা সেরকম না তো ভাইয়া, ঘটনার
মানে একটা সময় গিয়ে মনে হয় সে পসেস এরকম। আচ্ছা, ঘটনাটা শুনি তো কিরকম।
হ্যাঁ, ঘটনাটা শুরু করছি ভাই, মানে যে ঘটনাটা যেখানে ঘটছিল সেটা আমার বাড়ির পাশে থাকতো এক আপু ভাইয়া। তো ভাইয়াটা আপনার মানে জব করতো, তো বাসে আসতে অনেক লেট হতো, তো ভাইয়া অনেক রাতে আসতো, আপু একা একা বাসাতে থাকতো। তো একদিন রাতের বেলা ভাইয়া বাইক নিয়ে যাচ্ছিল, যখন তো একটা সামনে হঠাৎ করে কালো বিড়াল আসে, তো ভাইয়া ভুল করে বিড়ালের লেজের উপর দিতে গাড়িটা চলে যায়। তো পরবর্তী থেকে ভাই পরের দিন ঠিক সন্ধ্যার দিকে যখন ভাইয়া বাসা ছিল না, তখন আপু খেয়াল করে যে আপু রান্না করতেছিল, খেয়াল করে যে তার রান্নাঘরের পাশে একটা কালো বিড়াল বসে আছে। তো আপু স্বাভাবিকভাবে বিড়ালটাকে দেখে যাতে ইয়া করে বিড়ালটা যায় না, তো এগুলো ভাই স্বাভাবিকভাবে নিতে থাকে। এভাবে দুই তিন দিন যাওয়ার পরে বিড়ালটা ওভাবে বসে থাকে, আপু খাবার দেয় কিন্তু বিড়ালটা কিছু খায় না, কিছু করে না, শুধু বসে থাকে। আর যখন ভাইয়া অফিস থেকে আসতো, যখন ভাই গেটের কর্নিং বেল দিত, ঠিক সেই সময় বিড়ালটা উদা হয়ে যেত, মানে আপু যখনই গেট খুলতে যেত পরে এসে দেখে যে বিড়ালটা নেই। এভাবে চলার পরে ভাইয়া তখন তার এরকম কথাটা শেয়ার করে, যেরকম আমি একদিন বিড়ালের উপর দিয়ে গাড়ি তুলে দিছিলাম, তো এরকম এরকম কথা। তো ভাইয়া এবার চলতে থাকে স্বাভাবিকভাবে, কিছুদিন পরে এরকম খাবার দেয়, একদিন হঠাৎ করে বিড়ালটা ভাইয়া খুব লাফালাফি শুরু করে এবং মানে চিল্লাচাল্লি শুরু করে। তো আপু প্রথমে মনে করলো খিদার জন্য হয়েছে, তো আপু খাবার দেয়, তো বিড়ালটা খাবার খায় না, লাফালাফি করে এবং ঘরে বিছড়ে ভিতরে ঢুকে যায়। তো এভাবে ভাইয়া মনে করেন আপনার খাট টাট এগুলোর উপর দিয়ে লাফালাফি করে, তো আপু রাগে ঝাঁটা দিয়ে বিড়ালটাকে একটা বাড়ি মারে, তারপরে ভাই বিড়ালটা রাগে চলে যায়। ঠিক তার পরের দিন থেকে আপু মনে অস্বাভাবিক কাজকর্ম শুরু করে, মানে নিজেকে মানে তো ভাইয়া মানে আপু এইদিকে মনে করেন
কিরকম অস্বাভাবিক কাজ শুরু করলো,
অস্বাভাবিক বলতে ভাই মানে নিজে নিজের ক্ষতি করতে যাচ্ছে, মানে
আচ্ছা নিজেকে আঘাত করছে।
জি ভাই, মানে উনি ছিলেন প্রেগনেন্ট, তো এদিকে গ্লাস ভাঙ্গা ভাঙ্গি, তারপর হলো খাট থেকে পড়ে যাওয়া, নিজেকে আঘাত করতে চাওয়া, এরকম করার কারণে তখন ভাইয়া কিছু আন্দাজ করার পরে এক মানে পাড়ার পরিচিত এক মানে ফেমাস হুজুর কাছে যায়, তো তাকে নিয়ে আসে। তো হুজুর তখন দেখে, তো অনেক কষ্ট করে পানি পড়া টানে পড়ে দেওয়ার পরে ভাইয়া হুজুরটা তার মানে আপুর মধ্যে ওই জিন বা যাই হোক তাকে নিয়ে আসে। তো হুজুরটা জিজ্ঞাসা করে তোমার আসার কারণটা কি, তো ভাইয়া বিড়াল মানে আপুর ভিতরে বলতেছিল যে মানে কণ্ঠটা অন্যরকম, তো বলতেছিল যে আমার মেন উদ্দেশ্য ছিল যে মানে আমার লেজের উপর দিয়ে, আমার তো কোনো দোষ ছিল না, আমার লেজের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেল, আমার মেন উদ্দেশ্য ছিল ওদের ক্ষতি করা। কিন্তু আসার পরে ভাইয়া ইয়াটা আপুর প্রতি আকর্ষিত হয়ে যায় এবং সে চাই হলো তার স্বামীকে এবং তার বেবিকে মেরে ফেলে দেওয়ার, মানে বেবি যা হয়নি মানে প্রেগনেন্ট। তো এভাবে বলে যে তোমার এটা করা ঠিক না, তো এইভাবে বলে যে তার হাতের হাতের মধ্যে বেবিটা আছে এবং যখন তখন তাকে মেরে ফেলে দিতে পারে। তো এভাবে অনেক ক্রিয়া করার পরে হুজুর
পরবর্তীতে কি তিনি তো কিছু চিকিৎসা বা কিছু সলিউশন দিয়েছিলেন, সেগুলোর পরে কি লাভ হয়েছে?
জি ভাই, লাভ হয়েছে, বর্তমানে তার বেবিটা 5 বছরের, কোনো সমস্যা হয়নি,
কোনো মেডিকেল ট্রিটমেন্ট কি নেওয়া হয়নি?
মেডিকেল ভাই মেডিকেল তেমন কোনো কিছু না, হুজুরে পানি পড়াতে তার পরে সুস্থ হয়ে গেছিল আপু।
আচ্ছা, স্ট্রেঞ্জ। ওকে, তো এই যে এই ঘটনাগুলো, এই এক্সোরসিজম বা এই যে কাউকে বশ করা, তার ভেতর থেকে ডিফারেন্ট কোন পার্সোনালিটির যে আবির্ভাব, আমরা একদম শুরু থেকে যেমন অ্যানলিস মিশেলের ঘটনা শুনেছিলাম, তাকে খ্রিস্টান পাদ্রীরা প্রিস্ট দিয়ে এবং এক্সোরসিস দিয়ে তার উপর অসংখ্যবার এক্সোরসিজম চালানো হয়েছিল, সে নিজেও নিজের উপর আঘাত করেছিল, এবং এই ধরনের কেসগুলো আসলে খুব কমন সারা পৃথিবী জুড়ে, এরকম বহু কেস রয়েছে। তো এটা কিন্তু এক ধরনের ফিজিক্যাল মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য এই ধরনের প্রবলেম হয়ে থাকে। যারা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র তারা আরো ভালো বলতে পারবেন, এবং এই বিষয়গুলো কিন্তু মানুষ আস্তে আস্তে বের করছে, সেই রোগের কারণ কি হতে পারে, কিভাবে চিকিৎসা। সো মেডিকেল অনেক এগিয়েছে, মেডিকেলের মাধ্যমে মেডিকেল ট্রিটমেন্টের যে দিন দিন সভ্যতার সাথে সাথেই তো এগিয়ে যাচ্ছে। সো এই রোগগুলো বা এই সমস্যাগুলো ভবিষ্যতে এভাবে মানুষজনের যে একসময় কলেরা বা ডায়রিয়া যে মহামারী আকারে মানুষজন যেই একটা ভীতিকর একটা অবস্থার ভিতর ছিল, যেখান থেকে পরিত্রাণের মুক্তির পথ হয়তো মানুষ খুঁজে পেত না, আজকের এই সময়টাতে সেই অবস্থায় নেই। আজকে সেখানে মানুষ অনেক প্রতিষেধক আবিষ্কার করেছে, সামনের দিনগুলোতে অবশ্যই এই রোগগুলোর থেকে মানুষ নিস্তার পাবে এবং কোন প্রাণ হারাতে হবে না মানুষকে, হয়তো সামনের দিনগুলোতে, সেই কামনা থাকছে। আজকে ভূত এফএম হরর ক্লাবে আমরা আছি, আমাদের সাথে আছে রাজ হরর ক্লাব। রাজ হরর ক্লাবের চারজন মেম্বার আছেন আজকে আমাদের সাথে, তৌফিক, তৌসিফ, মৃদুল এবং রিফাত আশা মন্টি। তো সবাইকে নিয়ে আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘন্টা আমরা চলে এসেছি। দ্বিতীয় ঘন্টা ফেসবুকে আমাদের সাথে আছেন অনেকগুলো মানুষ, কমেন্ট করে জানাচ্ছেন তাদের ভালো লাগা খারাপ লাগার কথাগুলো, সেই কথাগুলো পড়বো আমরা, কি কি লিখছেন, কি কি ভাবছেন। এটা তার আগে আমরা এখন যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পর ফিরে আসছি আপনার কথাগুলো নিয়ে এবং আর অনেক কিছু নিয়ে। তো সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি।
ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ এমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে। দাঁড়িয়ে একশো মাইলের গানটা
একশো বার শুনেও একশো বার হতো ভুল। জানলার বাইরে কুয়াশায় সাদা স্কুলটা, পকেটের ভেতরে আর খাওয়া পাহাড়ি ফল, হাত পেতে বেশ খেতে হয়েছে তোমার কাছে কতবার। আমার গানের শুরু মিষ্ট হল, If you miss this train I'm on, you will know that I have gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Shudhu ei ganta ektai gan proti shonibar, tarikhta jai hok hok ta shete kono mash. Par hoye gechi koto hajar hajar mail, tobu thameni to kono din amader cholar class. তখন তো বুঝিনি বড় হওয়া বড়ই শক্ত, বয়সের সাথে সাথে কমে যায় চোখের জল, থেমে যেতে চায় আজ কতবার আমার মনটা, তবু থামিনি যে আমি এখনো মুক্ত হব। Not a shirt on my back, not a man is in my name. Thought I can't go back home, this away. Thought I can't go back home, this away.
একজন দুর্দান্ত ক্রিকেটার এবং সফল ক্যাপ্টেনের নাম নিজের সেরা পারফরমেন্স বের করে আনতে সবসময় নিজেকে পুশ করেন শেষ সীমানা পর্যন্ত, আর সেজন্য নিরাপদ খাবার পানির ক্ষেত্রেও তিনি কখনো কম্প্রোমাইজ করেন না। তাই মাশরাফি বেছে নিয়েছেন রিভার্স অসমোসিস প্রক্রিয়া সহ 13টি স্তরে বিশুদ্ধকৃত সম্পূর্ণ নিরাপদ প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল প্রাণ শক্তি।
শক্তিশালী নেটওয়ার্কে ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ এমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
That's true, Bhut FM Horror Club is here with more fun and fear, but now আমি রাসেল আছি আপনার সাথে এবং সৃষ্টি আমার সাথে রয়েছে এই মুহূর্তে। তো ওয়েলকাম টু ভূত এফ এম হরর ক্লাব। আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনারা যারা শুনছিলেন অনেক এনজয় করছিলেন, এবং আজকে এই মুহূর্তে হঠাৎ করে আমি ঢুকে পড়লাম। সৃষ্টি, কি অবস্থা, কেমন চলছে আজকে?
হ্যাঁ রাসেল ভাই, আজকে তো আমাদের সাথে বেশ পুরানো একটা হরর ক্লাব চলে এসেছে, হরর ক্লাবের একদম শুরুর দিকের
একদম
ক্লাব, এটি রাজ হরর ক্লাব,
এবং
এই ক্লাবে দুইজন খুব সুন্দর সুন্দর রাইটার আছেন যারা আসেন এই আজকে। তো এর আগে আপনি এরকম একজনের স্টোরি পড়ে খুব ভালো লেগেছিল আপনার, এবং সেই গল্পগুলো আছে এই ক্লাবের দুইজন মেম্বার আছে, খুব সুন্দর লেখে তারা।
হ্যাঁ সেটাই তো, যাই হোক আমি শুনছিলাম এবং এখন পর্যন্ত যা হচ্ছে চমৎকার, এবং আশা করছি সামনের সময়গুলো ভালো যাবে। তো আমরা কিছু মেসেজ পড়ে ফেলি।
হ্যাঁ আজকে কিন্তু মানুষজন একটা যখন বেঁচে যায় তখন সবার খবর হয়ে যায় যে আসল হয়ে কোথায়, আজকে সেই সুযোগটা কাউকে দেওয়া হয়নি। এখন পর্যন্ত হচ্ছে কমেন্টগুলো দেখছি, সাদিফ আহিম আছে লিখেছে, খুবই ভালো লাগছে সিলেট থেকে আছি, সজীব আহমেদ দেওয়ানগঞ্জ থেকে শুনছেন শেষ পর্যন্ত থাকবেন জানিয়েছেন, বগুড়া থেকে শুনছেন রেশাদ খান, জসীমউদ্দিন জসীম, জাকারিয়া চৌধুরী, শামীম এনামুল যশোর কেশবপুর থেকে, এরকম অনেকে আছেন আর কি, কামরুজ্জামান কনক আছেন রাজশাহী থেকে। রাজশাহীর কথা বলছিলাম রাসেল ভাই একটু আগেই, যে রাজশাহী থেকে এত রেসপন্স,
আচ্ছা
হরর ঘটনার প্রতি কি রাজশাহীবাসীর আলাদা কোন আকর্ষণ আছে কিনা?
আমার মত কাছে একটা সময় আমি বলতাম সবসময় যে রাজশাহী খুলনা এই দুটো জায়গা থেকে এত অসংখ্য ঘটনা পেয়েছে এবং এত চমৎকার, তারপরে চিটাগং সিলেট থেকেও কম না, কিন্তু মানে রাজশাহী খুলনা চিটাগং, ও মাই গড। এবং আমরা যখন গেছি সেখানে, সেখানেও মারাত্মক সব ঘটনা পেয়েছি, এবং আমি চাইবো যে আপনারা যারা ঘটনা পাঠান না, বা যারা ঘটনা পাঠিয়ে পাঠিয়ে হতাশ যে ঘটনা কেন সিলেক্ট হচ্ছে, তাদের সবাইকে বলবো যে একটু মানে ধৈর্য ধরে ঘটনা পাঠান, এবং ঘটনা না পাঠালে তো ভূত এফএম বা ভূত এফএম হরর ক্লাব কোনোটাই চলবে না। আপনাদের ঘটনাটা খুবই দরকার এবং এক্সপেক্ট করি যে আপনারা ঘটনা পাঠাবেন। তো যাই হোক, আগামীকালের ভূত এফএমে কি হচ্ছে না হচ্ছে একটু ছোট্ট হিন্ট দেয় আপনাদেরকে। অলরেডি ভূত এফএম হরর ক্লাবের পেজে আপনি যদি যান তাহলে আপনি দেখতে পারবেন যে অনেকে এই ঘটনা পাঠিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তারা তাদের ঘটনা সিলেক্টেড হওয়ার পরে আমরা কন্ট্যাক্ট করি, এবং কন্ট্যাক্ট করার পরে তারা তাদের ভিডিও পাঠান আমাদেরকে, যেখান থেকে তারা ঘটনা পাঠাচ্ছেন সেখান থেকে তারা ভিডিও করে পাঠিয়েছেন। তো আপনি যদি ভূত এফএম হরর ক্লাবের www.facebook.com/bhutfm.russell এই পেজটাতে যদি আপনি ভিজিট করেন তাহলে আপনি সবকিছু পেয়ে যাবেন একবারে, এবং দেখবেন সেখানে গিয়ে যে অনেকেই সেখানে পার্টিসিপেট করেছে, একটা ভিডিও আজকে আপলোড করা হয়েছে। সেকেন্ড থিং ইজ যে কালকের গেস্ট কারা? আচ্ছা, কালকের গেস্ট আমাদের তো নতুন পুরনো মিলিয়েই, নতুন পুরনো বলছি এই জন্যই যে অনেকদিন পর ডক্টর আলিফ কালকে আবার আসবেন এবং তার ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করবেন। সেটা আমাদের গত শুক্রবারই এই বিষয়ে কথা হয়ে গেছে। তো ডক্টর আলিফ ইজ সাচ এ পার্সন যেটা যাকে সবাই পছন্দ করেন এবং তার ঘটনা বলতে তো মানে সবাই, তিনি লাস্ট ইয়ারে আমাদের বেস্ট স্টোরি টেলার হয়েছিলেন। তো সেরকম কিছু ঘটনা এক্সপেক্ট করবো আগামীকালও, সুতরাং অবশ্যই ভোটাফোন টিউন করতে ভুলবেন না। সেই সাথে আরও কিছু অতিথি আসবেন, আর কালকে অতিথির সংখ্যা এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে একটু বেশি হবে, কারণ আমাদের সাথে যারা কন্ট্যাক্ট করেছেন তারা অনেকেই কন্ট্যাক্ট করেছেন। তো কালকে জমজমাট একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারবো আশা করছি, এবং কিছু অডিও ক্লিপ তো থাকবেই প্রতিদিনের মতন, যেগুলো খুবই স্পেশাল। আর কিছু ইমেল থাকবে, তার মধ্যে একটা ইমেল আছে খুবই চমৎকার, সেই ইমেলটা মানে এত অদ্ভুত লেগেছে আমার কাছে, আমি আপনাদের সাথে কালকে শেয়ার করতে চাই। সুতরাং অবশ্যই ভোটাফোন টিউন করতে ভুলবেন না। আর এই ছিল দিস ইজ অল অ্যাবাউট ভোটাফোন, অ্যান্ড আমার মনে হয় যে আগামীকাল অনেকেই, আপনাদের অনেকেই আমি পেয়ে যাব।
রাসেল ভাই, আমি কিন্তু ফেসবুকে একটু আবার যেতে চাচ্ছি, প্লিজ কিছু কমেন্ট একটু পড়তে যাচ্ছি। নাবিল সম্রাট গেছেন, হাই রাসেল ভাই, আছে আপনার আশায়, আপনি নাকি সবসময় ভালোর দলে থাকেন, বাট ভাই মানুষ সবসময় ভালো থাকতে পারে?
হ্যাঁ, মানুষ সবসময় ভালো থাকতে পারে, সেটা হচ্ছে যে আপনি যদি ভালো থাকতে চান, আপনি চান কিনা সেটা সবচেয়ে বড় কথা। যদি আপনি চান তাহলে আপনি যে কোনো সিচুয়েশনে ভালো থাকতে পারবেন, কারণ ভালো থাকার উপাদান, আপনি যে বেঁচে আছেন এর চাইতে বেশি ভালো থাকার মানে আপনার উপলব্ধি আর কি হতে পারে। আপনি বেঁচে আছেন, এত চমৎকার একটা পৃথিবী আপনি উপভোগ করতে পারছেন, এটা কিন্তু একটা চমৎকার ভালো লাগে। এবং আপনি যদি সুবিধা বঞ্চিত মানুষের দিকে তাকান, তারা পর্যন্ত ভালো লাগার একটা একটা কারণ খুঁজে বের করে তাদের লাইফে। সো আপনি তো অনেক লাকি, তাই না? তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই ভালো থাকার উপকরণে বেশি, এবং আপনার একটা সুন্দর আকাশ দেখে ভালো লাগতে পারে, আপনার শহরের মধ্যে বৃষ্টি হচ্ছে আপনার ভালো লাগতে পারে, মানে ভালো লাগার কোনো শেষ নাই। জাস্ট আপনি যদি যেটা চেষ্টা করবেন, যে আপনি যদি কোনো সময় খারাপ থাকেন, জাস্ট খারাপ থাকার মোমেন্টটাকে মাথায় বেশি গুরুত্ব না দিয়ে ভালো থাকা যায় কিভাবে সেরকম কোনো কিছুটা খুঁজে বের করবেন। আপনি দেখবেন যে মুহূর্তের মধ্যে আপনি ভালো আছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস ভেরি সিম্পল, এই হচ্ছে সহজ মানে সবচাইতে ইজি ফর্মুলা আর কি।
একদমই তাই। আরো কয়েকটা কমেন্ট আসলো রাসেল ভাই, পড়তেই হচ্ছে। ছোট ছেলে রাসেল ভাইয়ের কণ্ঠটা অনেক সুন্দর।
ও
আমাদের সাথে আছেন আরো যারা, শফিক ইসলাম আছেন, তানহাফরিন আশা আছেন আমাদের সাথে, বাবু শিকদার আছেন। রাসেল ভাই খুব মিস করছিলাম আপনাকে,
হরর ক্লাবে তো আসি আমি, সো থ্যাংক ইউ ভেরি মাচ, এবং কালকে প্রদর্শন শুনতে ভুলবেন না।
প্রণবদেব শর্মা জেনেছেন, কংগ্রেচুলেশনস রাসেল ভাই, হয়তো নতুন কোন ভালো সংবাদ অপেক্ষা করছে। প্রেডিকশন,
নতুন ভালো সংবাদ হচ্ছে যে আমার ধারণা যে বাংলাদেশ জিতবে, আশা করছি, আশা করছি, খুবই আশা করছি।
অবশ্যই ফাইনালে যাওয়ার জন্য জিততেই হবে, শাকিব আল হাসান ব্যাক করেছেন,
সেটাই সেটাই।
নাবিল সম্রাট আছেন ওদের সাথে। রাসেল ভাই, নোয়াখালীর কথা বলেন না কেন?
নোয়াখালীর কথা তো বলবো, নোয়াখালীর কথা বলতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর ঘটনা পাঠাতে হবে আমার সাথে, কারো মানে কাউকে কম ভালোবাসি বেশি ভালোবাসি এরকম। সো যেটা করতে হবে বেশি করে ঘটনা পাঠাতে হবে, আর স্টুডিওতে চলে আসেন। নোয়াখালী থেকে কেউ কখনো এসেছেন কিনা না আমার মনে পড়ছে, চিটাগং থেকে কিন্তু এসেছেন। সো আমি চাই যে নোয়াখালীর কেউ একজন আসুন এবং এসে আপনার ঘটনা শেয়ার করুন, এবং আমি চাই যে নোয়াখালী থেকে প্রচুর অডিও ক্লিপ পাঠান, আপনারা মেইল পাঠান, ব্যাস।
অস্থির রাব্বি লিখেছেন, রাসেল ভাই নাকি?
আপনি অস্থির কেন?
রাসেল ভাই আসলো সে কি বিশ্বাস করতে না পারে, অস্থির হয়ে গেল?
না না না, সেটা তো অবিশ্বাসের কিছু নাই, কিন্তু আপনি অস্থির,
স্থির হয়ে বসুন,
একদম একদম আমার সেটাই মনে হয়। তো যাই হোক,
রাসেল ভাই আমার কিন্তু আরেকটু আপনাকে আরেকটা প্রশ্ন করার আছে, আমার প্রশ্ন এই, আজকে রাতে যদি কোন হরর দেখতে চাই কোনটা দেখতে সাজেস্ট করবেন?
এক্সরসিজম অফ এমিলি রোজ।
ওকে, আর যদি এটা দেখা হয়ে থাকে
তাহলে রিং দেখবেন?
ওকে, তো যারা আজকে রাতে হরর মুভিজ দেখতে চান, রাসেল ভাইয়ের এই দুটি সাজেশন, এক্সরসিজম অফ এমিলি রোজ অথবা রিং, যে কোনো একটা দেখে ফেলতে পারেন এবং জানিয়ে দিতে পারেন কেমন লাগলো, কি হলো না,
ভালো লাগবে, এটা মাস্টারপিস এগুলো
অবশ্যই। এবং আমি এমিলি রোজ, এক্সরসিজম অফ এমিলি রোজ দেখে আমার নিজেরই খুব একটা মানে বাজে ফিলিংস হয়েছিল, আসলে আমি বলবো বাজে ফিলিংস এই জন্য যে আমি তো সেই রিয়েল অডিও টেপটা যখন শুনেছিলাম,
ভয়ঙ্কর না,
এটা খুবই ভয়ঙ্কর হয়েছিল। সো আজকেও আমরা একটা মুভি নিয়ে কথা বলবো, রাসেল ভাই আছেন, ছিলেন এতক্ষণ আমাদের সাথে, তো রাসেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ,
থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা, গুড নাইট।
আপনারা ছিলেন রেডিও ফুর্তি 88.5 এবং এখন আছেন এবং আছেন ফুর্তি FM হরর ক্লাব, সৃষ্টি আছে আপনার সাথে। এখন আমরা চলে যাব গানে, খুব সুন্দর একটা গান, আমার খুব প্রিয় একটা গান, ব্লু জিন্স এর আকাশ বলে, শুনতে শুনতে ফিরে আসবো।
Exclusively on FusionBD.com.
ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ এমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
It's here. With more.
স্টোরি অফ দ্য উইক।
রাসেল ভাই কেমন আছেন? আশা করি ভালো, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি বিশ্বজিৎ সাহা বরিশাল কাউনিয়া থেকে বলছি। এখানে আমি লেখাপড়া করার সুবাদে থাকি। আমার দেশের বাড়ি হল রাজাপুরে, যেটা ঝালকাঠি জেলার অন্তর্গত। আমার জীবনে দুটি ঘটনা ঘটেছে এবং দুটি ঘটনাই হল বিড়াল নিয়ে। তো আমি প্রথম ঘটনায় যাই। সময়টা ছিল 2010 সালের ডিসেম্বর মাস। তো ওই সময় আমি বিকালবেলা আমার বাড়ির সামনে একটি মাঠ আছে, মানে ফসলের মাঠ। তো ও সময় মাঠ শুকনো থাকে। তো আমি বিকেলবেলা বের হই, ওই মাঠে যাই। তো মাঠে গিয়ে আমি আমার থেকে প্রায় 20 হাত দূরে একটি বিড়াল দেখতে পাই। তো আমার একটা স্বভাব আছে যে বিড়াল বা ছাগল ছানা দেখলে সেটা ধরতে যাওয়ার। তো আমি ওইটাকে ধরতে যাই, কিন্তু ওটাকে ধরতে গিয়ে দেখি ওর দুটি চোখ কে যেন ফুচিয়ে উঠিয়ে দিয়েছে। তো হঠাৎ এ ধরনের একটা ব্যাপার দেখে আমি আশ্চর্য হয়ে যাই। তো তারপরে ওকে ধরতে যাই, কিন্তু ও ঠিক সেই আমার দিকেই মুখ করে একেবারে রাগের দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। এবং আমার মনে হচ্ছে যে ওকে যদি আমি ধরতে যাই তাহলে ও আমাকে আচর দেবে। এখন আমি একটু এ ধরনের ব্যাপার দেখে একটু আন্নাচারালি মনে করলাম জিনিসটা, কারণ একটা বিড়াল তার যদি চোখ খুচিয়ে উঠিয়ে কেউ খুচিয়ে উঠিয়ে দেয়, তারপরে সে আবার আমার দিকে কিভাবে ঠিক আমার দিকে কিভাবে মুখ করে থাকে। তো আমি আর ওকে ধরতে যাইনি, আমি আবার ফিরে আসি। একটু পরে আমি আবার পিছনের দিকে তাকাই, তাকিয়ে দেখি বিড়ালটি সেখানে নেই। এটি হলো আমার জীবনে প্রথম ঘটনা। এবং দ্বিতীয় ঘটনাটিও ওই বিড়াল নিয়ে। এটি ঘটেছে 2017 সালে। তো 2017 সালের সেপ্টেম্বর মাসের দিকে আমি আমার বন্ধু কিবরিয়ার কাছে যাই। তো ওর রুমে যেতে হলে আমাকে সিঁড়ি বেয়ে উঠতে হয়। তো সিঁড়ি বেয়ে ওঠার সময় সিঁড়ির ঠিক মাথার দিকে আমি একটি বিড়াল দেখতে পাই। তো আমি উঠতে উঠতে যেই সিঁড়ি ঠিক সিঁড়ির মাথায় যাই, সেখানে গিয়ে আমি দেখি ওখানে কোনো বিড়াল নেই, বিড়ালটি অদৃশ্য হয়ে গেছে। তো এরপরে আমি আশেপাশে তাকিয়ে দেখি সেখানে আর কোনো বিড়াল নেই। তো এটাও আমাকে বেশ আশ্চর্য করে। তো এই দুটি ঘটনাই হলো আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে আশ্চর্য ঘটনা, যা সত্যিকার অর্থে আমার লাইফে ঘটেছে। এ কারণে আমি আপনার কাছে শেয়ার করলাম। আশা করি আপনি ভূতে ফেমে এটা প্রচার করবেন। আর আমি একজন ভূতে ফেমের বেশ ভালো ফ্যান। আমি 11 সাল থেকেই ভূতে ফেমের সঙ্গে আছি। ধন্যবাদ রাসেল ভাই।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা। আমার ভরসা সে যে রাজার উপর, রাজার মতো ভালোবাসি বারবার। আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম। গোলাপের
এফএমসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় এফএমসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
Thank you.
জীবনে দুটি ভয়ঙ্কর ঘটনা, দুটি বিড়াল নিয়ে। তো যাই হোক, অদ্ভুত ঘটনাগুলো সব, যে ঘটনাগুলো মাঝে মাঝে একদম মানে থাকে না, যে কিছু ঘটনা শুনে একদম চুপ হয়ে যেতে হয়, তবদা খেয়ে যাওয়া যাকে বলে বাংলায়। তো এরকম কিছু ঘটনা, যে ঘটনাগুলো বিশ্বাস করা তো দূরের কথা, কখনো কখনো ভয় তো লাগেই না, বরং মাঝে মাঝে বিরক্তির উদ্রেক করে। তো আনসেন্সর্ড স্টোরি সেগমেন্টে আমরা এই ধরনের স্টোরিগুলো রাখার চেষ্টা করি, আর কখনো কখনো বা সেই গল্পগুলো অনেক মজার হয়ে যায়, যেগুলো নিয়ে মাঝে মাঝে বলি যে হাসির হাসির যত ভয়ের গল্প আছে সেগুলো ভূতের হাসি নামে একটা বই বের করে ফেলা সম্ভব। তো যাই হোক, এই এলিমেন্টগুলো সবসময় আমাদের সাথে থাকে। আমাদের আজকে ভূতের ফর্ম হরর ক্লাবে আরো বেশ অনেকগুলো সেগমেন্ট রয়েছে, যেগুলো আপনাকে অনেক আনন্দ দিতে পারে, ভয় লাগিয়ে দিতে পারে। তো ভূতের ফর্ম হরর ক্লাবের তৃতীয় ঘন্টা প্রায় শেষে। আমরা একটু আগে রাসেল ভাইকে প্রশ্ন করেছিলাম যে কোন মুভিটা দেখতে বলবেন। তো আমি রিসেন্টলি একটা মুভি দেখলাম, 2017 সালে মুক্তি পাওয়া একটা সিনেমা, ভেরোনিকা, পাকো প্লাজা। নামের উচ্চারণটা আমি শিওর না ঠিক আছে কিনা। স্প্যানিশ এই ডিরেক্টরের ডিরেকশনে এই মুভিটা, মূলত যেটা এই মুভির কাহিনী যেখান থেকে শুরু হয়, যে সূর্যের পূর্ণ সূর্যগ্রহণ, যেদিন আর কি সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, এরকম একটা পূর্ণ সূর্যগ্রহণের দিনের ঘটনা দিয়ে মুভির গল্প শুরু হয়। দেখা যায় একটি মেয়ে, সে স্কুলে পড়ে এবং তার ছোট আরো তিনটি ভাই বোন রয়েছে এবং তারা অনেক ছোট এবং তাদেরকে সেই দেখাশোনা করে, একসাথে তাদের স্কুলে যায়, তাদের খাবার দাবার মানে সম্পূর্ণ পরিচর্যা সেই করে। তার বাবা নেই এবং তার মা সারাদিন একটা হোটেলে কাজ করেন এবং সারাদিন কাজ করে তারপর রাতে তিনি ঘরে ফেরেন। তো পুরো সময়টাতে সেই বড় মেয়ে, সেই হচ্ছে বাকি তিন ভাই বোনের দেখাশোনা করে। যেহেতু বাবা নেই, বাবা না থাকার কারণে যেটা হয় যে তারা প্ল্যান চ্যাটের প্ল্যান করে এক সময়, বড় মেয়ে যে সে তার দুই বান্ধবীকে নিয়ে সেই পূর্ণ চন্দ্রগ্রহণের দিন তারা একটা উইজা বোর্ড বানায় এবং সেই বোর্ডটি নিয়ে ভেরোনিকা তার বাবার সাথে কথা বলার জন্য প্ল্যান চ্যাট শুরু করে। একটা সময় দেখা যায় ভেরোনিকা অজ্ঞান হয়ে যায় এবং তারপর খুব অদ্ভুত আচরণ শুরু করে। তখন তার বান্ধবীর কানে কানে সে বলে সে মারা যেতে যাচ্ছে, অর্থাৎ তার বান্ধবীকে সে মেরে ফেলবে। স্বাভাবিকভাবেই বাকিরা ভয় পেয়ে যায়, সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। এরপর ভেরোনিকা আবার স্বাভাবিক হয়, বাসায় ফিরে আসে। এরপর থেকেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। বাসার ভেতর বিভিন্ন ধরনের অদ্ভুত আওয়াজ পাওয়া শুরু হতে থাকে এবং যেটা দেখা যায় তার ছোট ভাই বোনদের ক্ষতি করতে শুরু করে কোনো একজন। পরবর্তীতে দেখা যায় যে ভেরোনিকা নিজেই সে কাজগুলো করছে। আস্তে আস্তে ঘটনাটা খুব কঠিন দিকে চলে যায় এবং একটা সময় ভেরোনিকা তার বাবার মূর্তিতে কোনো এক মানুষকে দেখতে পায়। ভেরোনিকার স্কুলের এক টিচার, সে তাকে জানায় তারা যে প্ল্যান সেটটা করেছিল, তার স্পিরিটকে আসতে আহ্বান জানিয়েছিল কিন্তু তার কাছ থেকে বিদায় নেয়, অর্থাৎ গুড বাই বলা হয়নি, সেজন্যই সে স্পিরিটটি তাদের পিছু ছাড়েনি। এভাবেই গল্প আগাতে থাকে এবং শেষে একটা করুণ পরিণতির ভেতর দিয়ে সিনেমার গল্পটি শেষ হয়। পুরো সিনেমাটা যদি দেখেন, ভয়ের একটা আবহ আপনাকে গ্রাস করবেই। যদিও পৃথিবীর সবচেয়ে ভয়ের মুভিগুলোর ভেতরে একটা অবশ্যই এটা না, তবে তারপরও প্ল্যান চ্যাট নিয়ে বা এই ধরনের যে উইজা বোর্ড নিয়ে যে গল্পগুলো রয়েছে তার ভেতরে অবশ্যই সুন্দর একটা গল্প, ভালো একটা গল্প। এবং যারা এই বিষয়গুলি সম্পর্কে আগ্রহী, মানে এই ধরনের মুভি দেখতে চান বা এই ধরনের গল্প শুনতে চান, তাদের জন্য খুবই ভালো একটা স্টোরি ভেরোনিকা। ভেরোনিকার কথা যখন আসলো ভেরোনিকা থেকে সেই উইজা বোর্ডের ঘটনা, আপনারা হয়তো জানেন না যে একটা শহরের মানে পুরো শহরে
উইজা ম্যানিয়া ছড়িয়ে পড়েছিল। মানুষজন উইজা বোর্ড নিয়ে মানুষজন দেখা যাচ্ছে শহরের অনেক মানুষ এই উইজা বোর্ড মেতে আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এ ধরনের একটা শহরের ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো ছোট্ট একটা বিরতির পর। সে প্রশ্ন কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও এফএম অ্যান্ড ফুর্তি।
হারিয়ে যাও উধাও কোথাও, রোদ বৃষ্টি ঝরে ঘরে বাইরে অনেক দূরে, যাও ফুর্তি করে, ডু 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 ফুর্তি, এরিয়ে এফএম, ডু 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 ফুর্তি, এরিয়ে এফএম। সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজা সুপার, রাজার মতো ভালোবাসি বারবার, আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
এসএমসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এসএমসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ এমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
মার্চ মাসের 1920 সালের মার্চ মাসের 5 তারিখ অকল্যান্ড ট্রিবিউন এই পত্রিকাতে একটা খবর বের হয়, যেখানে বলা হয় ক্যালিফোর্নিয়ার, সাউদার্ন ক্যালিফোর্নিয়ার একটা শহরে যেখানে অসংখ্য মানুষ উইজা বোর্ড নিয়ে ইনসেইন পর্যায়ে চলে গেছে, এবং সেখান থেকে যেটা হয় যে একটা সময় ওই জায়গায় কর্তৃপক্ষ যারা সেখানকার শাসন ক্ষমতায় ছিলেন তারা উইজা বোর্ড নিষিদ্ধ করতে বাধ্য হন। ঘটনার সূত্রপাতটা হয় এরকম ভাবে যে 7 মানুষ তারা রাস্তার ভেতর সম্পূর্ণ নগ্নভাবে চলাফেরা করতে থাকে এবং তারা নিজেদেরকে পসেসড বলে দাবি করতে থাকে। পরবর্তীতে সেই পসেশনের ঘটনা সারা শহরে ছড়িয়ে পড়ে তীব্রভাবে। 15 বয়সের একটি মেয়ে, সেও একইভাবে রাস্তায় দৌড়তে থাকে এবং তাকে জিজ্ঞেস করা হলে সে বলে যে এ অবস্থায় স্পিরিটদের সাথে যোগাযোগ করতে সুবিধা হয়। পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসারকে দেখা যায় তিনি একটা ব্যাংকের ভেতর গিয়ে হিস্ট্রিয়াগ্রস্ত মানুষের মতো চিৎকার করতে থাকে এবং অদ্ভুত ধরনের আচরণ করতে থাকে। ইনভেস্টিগেশনের পর দেখা যায় সারা শহরে, সারা শহর জুড়ে মানুষ ভিসা বোর্ড নিয়ে আক্রান্ত, এবং ভিসা বোর্ড নিয়ে তারা প্ল্যান চেট করতে করতে এক সময় তারা প্রত্যেকে মনে করতে থাকে যে তাদের উপর কোন স্পিরিট ভর করেছে এবং তারা অদ্ভুত সব আচরণ করতে শুরু করে। সাতজন মানুষকে খুঁজে পাওয়া যায় সেই শহরে যারা তাদের রেসিডেন্সের ভেতরে ভিসা বোর্ড দিয়ে খেলা, মানে ভিসা বোর্ড খেলাই আসলে বেসিক্যালি তাদের এই ভিসা বোর্ডের প্রসেসটা, প্ল্যান চেটের যে প্রসেসটা সেটা তারা করতে থাকে এবং একটা সময় সেটা চারপাশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং যেটা বলেছি আগে যে সেই জায়গায় ভিসা বোর্ড নিষিদ্ধ করা হয় এবং আইন করে সেখানে ভিসা বোর্ড ব্যান করে দেওয়া হয়েছিল। ইন্টারনেট ঘাটলে এই ঘটনাটা আপনারা দেখতে পারবেন। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এল চারিতো এই নামক শহরটিতে এই ঘটনাটি ঘটে 1920 সালে, যেখানে বলা হয়েছে 1920 সালের মার্চ মাসে সেখানে উইজা মেনিয়া দেখা দিয়েছিল। পরবর্তী সেখান থেকে মানুষ বেরিয়ে আসছে অবশ্যই। তো অসংখ্য জায়গা রয়েছে, আমি পরবর্তী ইন্টারনেট ঘেটে দেখেছি সেখানে অসংখ্য জায়গা আছে যেগুলো হন্টেড প্লেস হিসেবে পরিচিত। তো ভিসা বোর্ডের যে ঘটনাটা, ভিসা বোর্ডে যেটা হয় আর কি, যে একটা ভিসা বোর্ডের ভেতরে এ থেকে যে পর্যন্ত বর্ণগুলো লেটারগুলো লেখা থাকে, 0-9 নাম্বারগুলো লেখা থাকে, এছাড়া থাকে গুড বাই এবং ইয়েস নো। সো যেটা হয় যে কোনো একটা অবজেক্ট থাকে এবং সেই অবজেক্টটাতে যে কয়জন সেখানে ভিসা বোর্ড যে কয়জন সেখানে উপস্থিত থাকেন তারা সেই অবজেক্টটা টাচ করেন, বলা হয়ে থাকে যখন কোন একটা স্পিরিট এসে সেখানে চলে আসে উপস্থিত হয় তখন সে অবজেক্টটা মুভ করা শুরু করে এবং তখন তাদেরকে যে প্রশ্নটা করা হয় সেই অবজেক্টের মুভমেন্টের মাধ্যমে সেই অ্যান্সারগুলো তারা দিতে থাকে। যেমন এখানে কি কেউ আছেন, যেটা দেখা যায় যে সেই অবজেক্টটা মুভমেন্ট শুরু করে এবং ইয়েস অর নো কোনো এক জায়গায় গিয়ে থামে। এবং ভিসা বোর্ড প্ল্যানচেটের অসংখ্য ঘটনা নেটে বা বিভিন্ন জায়গায় ব্লগে টগে অনেক জায়গায় পাওয়া যায় এবং সেখানে মানুষজন লিখে যে কি হয়েছিল বা কি হতে যাচ্ছে। তো অনেক প্রচলিত ঘটনা রয়েছে যে সেখানে বহু পুরাতন স্পিরিট থেকে শুরু করে সত্য মৃত স্পিরিট পর্যন্ত আসে এবং তাদের সে প্রশ্নের উত্তরগুলো তারা দেয় এবং কখনো কখনো সেই প্রশ্নের উত্তরগুলো খুবই ভয়ঙ্কর। যেমন হয়তোবা জিজ্ঞেস করা হল আর ইউ ডেড, সে হয়তো উত্তর দিবে ইয়েস এবং তারপরে হয়তো সে বলল আমি নিজের কথা বলছি না। এরকম অনেক কিছু হয় এবং একটা সময় দেখা যায় যে কেউ একজন পসেসড হয়ে পড়েন বা কেউ একজন কোন স্পিরিট দ্বারা আক্রান্ত হয়, এই ধরনের প্রবলেম দেখা শুরু করে এবং সে স্পিরিট সেখান থেকে চলে যেতে চায় না এবং তারপর একটা করুণ পরিণতির দিকে নিয়ে যায়। এরকম অসংখ্য কেস স্টাডি রয়েছে, অসংখ্য কেস রয়েছে যে কেসগুলো আমরা ইন্টারনেট ঘাটলে পাই এবং সারা পৃথিবীতে অসংখ্য এরকম ঘটনা রয়েছে। তো যে বিষয়গুলো মানুষকে সবচেয়ে বেশি অবাক করে সেটা হচ্ছে যে যখন যে ভিসা বোর্ডের উপর যে অবজেক্টটা থাকে যেখানে ওইখানে উপস্থিত মানুষগুলো যারা সেটা টাচ করে থাকে সেই অবজেক্টটা কিভাবে মুভ করা শুরু করে। তো এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা ফেনোমেনন এবং এটাকে বলা হয়ে থাকে ইটিওমোটর ইফেক্ট, যেখানে আপনি কোনো ফোর্স ইনিশিয়ালাইজ না করার পরও একটা অবজেক্ট মুভ করা পসিবল। এ ধরনের আরো অনেকগুলো সাইকোলজিক্যাল ফেনোমেনন রয়েছে যেগুলোর দ্বারা আপনি এই ভিসা বোর্ডের ঘটনাগুলোকে ব্যাখ্যা করা পসিবল। অর্থাৎ ভিসা বোর্ডের মাধ্যমে যে আসলে সে স্পিরিট আসা বা এই যে স্পিরিচুয়াল যে ব্যাপারগুলোর ব্যাখ্যা দেয় মানুষজন বা উদাহরণ দেয় সেগুলো আসলে কতখানি সত্যি, কতখানি ঠিক। তো এই জন্যই আসলে আজকে বলছিলাম যে আমরা প্ল্যান চেটের একটা মানে দেখবো, প্র্যাকটিস করে দেখবো কিরকম হয়। তবে যাই হোক না কেন সেই চেষ্টা না করাটাই বোধ হয় ভালো হবে, কারণ অতীত যে এভিডেন্সগুলো বা অতীত যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো কিন্তু একটা ভয়ের উপক্রম তৈরি করে দেয়, হয়তোবা কোনো সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলে এবং সেখান থেকে হয়তো কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের দিকে নিয়ে যায়। তো যাই হোক, সে প্র্যাকটিসগুলো না করাই ভালো, তবে সে বিশ্বাসগুলো থাকাটাও ক্ষতিকারক। আমরা সুস্থ বিশ্বাসের দিকে এগিয়ে যাই, আমরা সুস্থ চিন্তা ভাবনার মধ্যে এগিয়ে যাবো। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে একটি হরর ক্লাব রাজশাহী থেকে আগত রাজ হরর ক্লাব। তো রাজ হরর ক্লাবের মেম্বারদের সাথে আরো কথা রয়েছে আমাদের, তাদের আরো এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের
আর ঘটনা রয়েছে, ভিজিটের ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো শুনব। তবে তার আগে আপনাদেরকে একটা নিউজ দিয়ে দিতে চাচ্ছি, এবং সেই নিউজটাতে যাওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে আপনি কমিউনিকেট করবেন। আমাদের সাথে কমিউনিকেট করার ওয়েটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। facebook.com/radiofurti এই ঠিকানায় আসলে আপনারা দেখতে পারবেন ভূত এফএম হাওয়ার ক্লাবের একটি পোস্ট রয়েছে, এবং সেই পোস্টে কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন আপনার কথা। জিপি স্পিডে ডাউনলোডিং, আপলোডিং, ব্রাউজিং নিশ্চয়ই দুর্দান্ত গতিতে চলছে আপনাদের। তবে 4G স্পিডের সাথে পাল্লা দিতে চাই 4G স্মার্টফোন, আর তাই গ্রামীণ ফোন নিয়ে এসেছে দারুণ অফার, মাত্র 4444 টাকা WER, 7599 টাকায় পাচ্ছেন মাইক্রোম্যাক্সের 4G স্মার্টফোন, আর এই হ্যান্ডসেটগুলো সাথে 7 দিন মেয়াদে 4GB ফ্রি ইন্টারনেট। লাইফ চলুক জিপি স্পিডে, বিস্তারিত জানতে গ্রামীণফোন.com। এই সময়টাতে আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতি শেষে আবার ফিরে আসবো, আরো অনেকগুলো স্টোরি রয়েছে, সেই স্টোরিগুলো শোনার অপেক্ষায় থাকুন, সঙ্গে থাকুন রেডিও ফুর্তি 88.8 FM এন্ড 240
ফুর্তি।
জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্ত গুলো সেলিব্রেট করতে বাধা কোথায় আর? কালার স্কোলা, কালার ইউর লাইফ।
Joe's still picking cotton for your ribbons and bows.
and everybody knows that you're in trouble. Everybody knows what you've been through, from the bloody cross on top of Calvary to the beach of Mali. Everybody knows it's coming apart. Take one last look at the Sacred Heart before it blows. Everybody
Shruti.
ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ এমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
আমি
টিয়ার টু সি বন্ধ কলেজ ফার্স্ট ইয়ার।
আমি রিফাত আশা মন্ডি, এবার এসএসসি দিলাম
রাজ হরর ক্লাব থেকে। পরীক্ষা দিয়েছেন?
এসএসসি পরীক্ষা দিয়েছি রাজ হরর ক্লাব।
ওকে, ঠিক আছে।
আমি মোহাম্মদ তৌফিক আহমেদ, এইচএম কামরুজ জোন কলেজ।
আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ইন্টার ফার্স্ট ইয়ার।
ওকে, তো কেমন লাগছে আজকের এপিসোড এখন পর্যন্ত?
খুবই ভালো লাগছে।
আপনাদের খুব বিশাল ফ্যান বেস দেখতে পাচ্ছি আমাদের ক্লাবের ভেতরে, অসংখ্য মানুষ কমেন্ট করছে আপনাদের ছবিতে আপনারা এসছেন। তো এমনিতে বাইরে কি ফোন টোন পেয়েছেন নাকি?
আপনার কাছে একটা কোশ্চেন ছিল আমার।
একটাই প্রশ্ন?
জি ভাই, একটাই প্রশ্ন।
এটা তো আসলে, আচ্ছা ঠিক আছে শুনি
ভাইয়া। আপনি তো ভাই একটু পরে ভাইয়া বাসায় যাবেন, তখন তো প্রায় রাস্তাঘাট একদম ফাঁকা থাকবে। আচ্ছা ভাই, আপনি ভয় পান? কিরকম ভয় পান?
প্রচুর ভয় পাই, প্রচুর ভয় পাই।
তো ভাই, যদি ভাই আপনার গাড়ির সামনে যদি হঠাৎ একটা সাদা বা লাল শাড়ি পরা যদি মেয়ে এসে দাঁড়ায়, তখন ভাই আপনি গাড়িটাকে কি করবেন? মানে তার উপরে চালাই দিবেন নাকি তাকে? মানে
সহজ অপশন, অপশনটা আসলে খুব সহজ, অবশ্যই তার উপর চালাবো না, কারণ গাড়িটা তো আমি চালাচ্ছি।
গাড়িটা থামানোর পর কি করবেন?
গাড়ি এখন ড্রাইভার তো নর্মালি আসে রাস্তায়, তো কত মানুষই থাকে, তাই বলে তো রাস্তায় তো আর গাড়ি ড্রাইভার থামাবে না, যেহেতু আমি চালাচ্ছি না। প্রশ্নটা আসলে আমরা যখন প্রোগ্রাম শেষ করে নিচে নামবো, তখন ড্রাইভারকে প্রশ্নটা আশা করি মৃদুল করবে, তার কাছ থেকে অ্যান্সারটা আমরা শুনে নিব। আপাতত আর আমরা অ্যান্সারটা শুনতে পারছি না। তো আমরা আছি ভূত এফ এম হরর ক্লাবে, রেডিও ফুর্তি 88 FM। আশা করি রাজ হরর ক্লাবের কাছ থেকে ছড়ে দেওয়া প্রশ্নের উত্তরে তারা যথেষ্ট খুশি হয়েছে।
জি ভাই, খুবই খুশি,
থ্যাংক ইউ। তো আমরা এখন চলে যাব একটা গল্পে। অনেকেই বলছেন যে গল্প শুনতে চাচ্ছি, গল্প শুনতে চাচ্ছি, গল্প শোনাচ্ছি। গল্প অনেকগুলো পড়া হয়েছে, অচিন্ত কুমার সেনগুপ্তের গল্প শোনালাম একদম শুরুতে, তারপর মেইল থেকে একটা গল্প পড়েছি। তো এই সময়টাতে আরো একটা গল্প পড়ব, এবং এই গল্পটা আমাদের সবসময়কার প্রিয় লেখক ভূত এফ এম হরর ক্লাবের, যিনি লিখে থাকেন লেখক হিসেবে, তার নাম ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব। তো তার লেখা একটা গল্প পড়ব। তো তার আগে আরো একবার বলে দিচ্ছি, আমাদের সাথে আছে রাজ হরর ক্লাব এবং রেডিও ফুর্তি 88 FM। আপনি আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেন আমাদেরকে, আপনার কথাগুলো যদি জানাতে হয়
তবে যেটা করতে হবে আমাদের ফেসবুকে এসে আমাদের ফেসবুক রেডিও পুতির যে পেজটি রয়েছে সেখানে আপনি ফুতের মহা ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন আপনার কথা facebook.com/radiofurti এই ঠিকানায় আমাদের গেলেই আর কি আপনি ফুতের মহা ক্লাবের পোস্ট দেখতে পারবেন। জারিয়াত হাসান আয়াত আছেন আমাদের সাথে, শামীম হাসান মিরন আছেন আমাদের সাথে, আছেন রেশাদ খান, এ রহমান আকবর সহ অনেকে। তো আমরা চলে যাচ্ছি গল্পে। এই গল্পটির নাম হচ্ছে অলৌকিক দুই। অলৌকিক সিরিজ লিখে চলেছেন, অলৌকিক এক আমরা পড়েছিলাম, আজকে পড়ছি অলৌকিক দুই। এবং এই গল্পটা বলা বাহুল্য যে ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব তিনি হচ্ছেন ভূত এফএম কে নিয়ে গল্পটা তিনি লিখেছেন। তো গল্প তো গল্পই, গল্পের সাথে বাস্তবের মিল না খোঁজাই ভালো। গল্পের প্রধান চরিত্র আর্য রাসেল। তো শুনি ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানবের লেখা অলৌকিক সিরিজের দ্বিতীয় গল্প অলৌকিক দুই। ভূত এফএমে প্রচারের জন্য অডিও ক্লিপ বাছাই করছেন আর্য রাসেল। 2010 থেকে প্রচার হয়ে আসা শোয়ের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। কয়েক লাখ মানুষ লাইভে শোনে তার অনুষ্ঠান প্রতি শুক্রবার রাত 12টায়। শুধু তাই না, কলকাতার লোকেদের মধ্যে বাংলাদেশিদের অনেক মতভিন্নতা বিভিন্ন বিষয়ে থাকলেও তাদের রাতে নিঃসঙ্গতা কাটানোর অন্যতম মাধ্যম এই ভূত এফএম। এছাড়া সারা বিশ্বে বাংলাভাষী প্রবাসীরা তো রয়েছে, শুধু তাই না, বিদেশিরা তাদের হোস্টেলের রুমমেট কোন বাংলাদেশির কাছে শোটার ব্যাপারে শুনে ট্রান্সলেটর দিয়ে অনুষ্ঠানটি শোনে। বিষয়টা নিয়ে রাসেলের খুব গর্ব হয়। এ ধরনের একটা শোয়ের আইডিয়া সবার আগে তার মাথা থেকেই বের হয়েছিল। আজ বাংলাদেশের এফএম জগতের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম ভূত এফএম। গ্রামের মুরব্বীদের মুখে মুখে ফেরা মেছো ভূত কেছো ভূতের গল্প আজকাল আধুনিক মানুষের বিনোদন হিসেবে নেয়। বিনোদনটা ভয়ের চেয়ে রম্যের দিকেই বেশি চায়। ইদানিং দেখা যাচ্ছে যত দিন এগুচ্ছে ভূত এফএমে আধুনিক ইংরেজি মুভি ঘেঁষা কাহিনী টাইপের গল্প বেশি শোনা যাচ্ছে। মানে কোন ফ্ল্যাটে হালকা ছায়ার মতো ভূত দেখা যায় এইসব আর কি। যেসব গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি সেগুলো মানুষ পাত্তা কম দিচ্ছে। সে ধরনের গল্প প্রচার হলেই সমালোচনা হয়, তাই রাসেল গল্প বাঁচায় অনেক সচেতন। তবে ভূত এফএম চলছে, মানুষ ভালোবেসে বাঁচিয়ে রাখছে। রাসেল সিদ্ধান্ত নিয়েছে নেক্সট এপিসোডে 4টি অডিও ক্লিপ প্লে করবে। তার হাতে জমা আছে 10টা, 4টা সে বাতিল করে দিয়েছে। এর মধ্যে 2টা মোটেই ভয়ের না। একটা রাসেল শিওর মেয়েটি ভূত দেখেনি, বরং তার পিছু নেওয়া কোন পাগল প্রেমিককে দেখেছে। আরেকটা হুমায়ুন আহমেদের একটা গল্প অডিও ক্লিপ করে চালিয়ে দিয়েছে। কিন্তু পরের 3টা গল্পই রাসেলের পছন্দ হল, সে সিলেক্ট করল। বাকি রইল 3টা, এর মধ্যে একটা বাছাই করলে আজ তার ছুটি। রাত তখন 1টা, পরের দিন রাতে শো আছে। মোটেই এত রাত এখানে থাকতে চাইনি, কিন্তু কি একটা মিটিং যেন ছিল সেজন্যই দেরি হয়ে গেল। পরের ক্লিপটা রাসেল বাদ দিল। এর পরেরটা মোটামুটি মনে ধরলো তার, কিন্তু শেষেরটা না শুনে এটা সিলেক্ট করা যায় না, তাই শেষ ক্লিপটা চালু করল। একটু পজ করে স্টুডিওর বাইরে গিয়ে একটা ঠান্ডা কোক খেয়ে নিল সে, চুমুক লাগালো, তারপর প্লে করল ক্লিপটা। কাঁপা কাঁপা গলায় একটা কণ্ঠ কথা বলে উঠল, রাসেল ভাই এটা আমার স্বীকারোক্তি। আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, পুলিশ না সাংবাদিক না, হয় আমার ফাঁসি হবে অথবা বদ্ধ পাগল বলে পাক লাগাতে বাঁচানো হবে, তবে এই সুযোগ আমি কাউকে দেব না। আমি নিজেকে শেষ করে দেব, এই যন্ত্রণা সহ্য হয় না। তবে মরার আগে আমি আমার স্বীকারোক্তি এখানে দিতে চাই। প্রচার করলে সারা বাংলাদেশ বা সারা বিশ্বের কেউ না কেউ তো বিশ্বাস করবে আমার কথা, কেউ না কেউ তো শিক্ষা নেবে, কেউ না কেউ তো আরো অনেক নিষ্পাপ মানুষকে ভয়াবহ পরিণতির হাত থেকে বাঁচাবে, কেউ না কেউ তো ওই জিনিসটাকে ঠেকাবে। রাসেলের মনে হল কণ্ঠটা তার পরিচিত। সে শুনতে লাগল, রাসেল ভাই আপনি কি পেপারে পড়েছিলেন কয়েক মাস আগের একটা মেয়ের মৃত্যুর কথা? চট্টগ্রামের হাট হাজারিতে একটা ফ্ল্যাটে তার বিছানায় তার শরীরের পাঁচ খণ্ডে বিভক্ত অংশ পাওয়া গেছে, কিন্তু ফ্ল্যাটের দরজা জানলা বন্ধ ছিল ভেতর থেকে, বারান্দায় গ্রিল দেওয়া, তাও সেই দরজা বন্ধ, প্রত্যেকটা ভেন্টিলেটরে গ্রিল দেওয়া, বেড়ালও ঢুকতে পারে না, পেপার নাও পড়তে পারেন, কারণ খবরটা মাত্র একদিনই এসেছিল। এখানে পানির মতো সহজ খুনের রহস্য কিনা করতে যুগের পর যুগ লাগে, অতপর একটা নিরপরাধ মানুষকে ফাঁসি দেওয়া হয়। আর এটা তো কোন সহজ খুনের রহস্য না, এটা কোন ধরনের সঙ্গে সঙ্গে তো করা যায় এমন কোন রহস্যও না। আর মানুষের সহজাত প্রকৃতি হল যা তার বুদ্ধিতে কুলোয় না সেটা থামা চেপা দেওয়া। কিন্তু আমি জানি খুনটা কে করেছিল, আমি জানি খুনটা করিয়েছি আমি, কিন্তু কিভাবে? আপনি তো কতদিন ধরে ব্ল্যাক ম্যাজিকের গল্প বলে আসছেন, আপনি কি জানেন ব্ল্যাক ম্যাজিক আসলে কি? ব্ল্যাক ম্যাজিক হল চুক্তি, শয়তানের সাথে চুক্তি, পিশাচের সাথে চুক্তি। আমি একটা পিশাচের সাথে চুক্তি করেছিলাম। আপনি প্যাগানদের নাম শুনেছেন? প্যাগান জাতি, যারা মধ্যযুগে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতি ছিল। আপনি জানেন সেই যুগে তারা স্বর্ণ দিয়ে এত সুন্দর ডিজাইনের বাড়ি বানাত যা দেখলে আজ দুনিয়ার সেরা আর্কিওলজিস্টের মাথা ঘুরে যেত। মানুষ বলে প্যাগানরা কিছু নির্দিষ্ট দেবদেবীর পুজো করত, তারা ছিল জাগ্রত, তাদের পুজোয় তুষ্ট হলে তারা যা চাইত সাথে সাথে দান করত। কিন্তু সে জিনিসগুলার যাই হোক মানুষের কল্পনা ছিল না, সেগুলো ছিল সত্যি, সেগুলো ছিল পিশাচ, শয়তান যে নামে ডাকেন আপনি। তারা তাদের ভয়াবহ চেহারা আর অলৌকিক শক্তি দেখিয়ে প্যাগানদের মানতে বাধ্য করিয়েছিল, তারা দেবতা। প্রতি অমাবস্যায় প্রত্যেকটা দেবতার উদ্দেশ্যে একটা করে নরবলি দেওয়া হতো। এক এক দেবতার চাহিদা ছিল এক এক রকম, কারো লাগত বলিষ্ঠ পুরুষ, কারো নবজাতক শিশু, কারো কুমারী মেয়ে, ইত্যাদি ইত্যাদি। বলি কিন্তু মাথা কেটে বা পুড়িয়ে দেওয়া হতো না, যাকে বলি দেওয়া হবে তাকে চন্দ্র মাসের প্রথম দিন সেই দেবতা নির্দিষ্ট করে দিত পুরোহিতের কাছে। অমাবস্যার রাতে নির্দিষ্ট লোকগুলোকে নিয়ে নির্ধারিত স্থানে রেখে আসা হতো, তার আশেপাশের 30 মাইল জায়গা ফাঁকা করা হতো, দেবতারা এসে সরাসরি ভোজ করত, পরের দিন পাওয়া যেত বলিকৃত মানুষের ঠিক 5 খণ্ড মাথা, হাত আর পা। বিনিময়ে পূজারী যা চাইত তাই পেত, অঠেল সম্পদ, অপরূপ প্রেমিকা, গোলাফারা ফসল, ক্ষমতা। প্যাগানদের উপর লেখা বইয়ে এতটুকু পড়ে আমি এতই আনন্দিত হয়ে গিয়েছিলাম যে এর পরের প্যারাটা আমি পড়তে ভুলে গিয়েছিলাম। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল অনেক বিখ্যাত হব, টাকা হবে, সুন্দর চেহারা হবে, আমার সবকিছু থাকবে যা অন্যের নেই। আমার মেধা নেই, ক্ষমতা নেই, আমি জানতাম যা আমি চাই তা হাজার চেষ্টায় পাব না। আমি তাই সহজ উপায় নিলাম, আমি যা যা চাই আমাকে তাই দিতে পারে এমন একটা পেগান দেবতাকে আমি খুঁজে বের করলাম। তারপর আমি তার পুজো করা শুরু করলাম। একদম প্রথম সে নরবলি চায়নি, সে স্বাভাবিক খাবার চাইত। তখনও বুঝিনি সেটা আসলে ছিল ওর হাজার বছর ধরে অর্থাহারে অনাহারে কাটানো দুর্বল স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য একটা পথ। ওর পূজা, ওর ভোগ, এসব তো কয়েক শতক ধরে হয়নি। প্রথমে শুধুমাত্র একটা আঙুর, কলা এসবের জন্য ও আমাকে দেরাজ ভর্তি শোনাত। আমি তো আনন্দে বিহ্বল হয়ে গেলাম। আমাকে ও সম্মান দিল, চেহারা, স্বাস্থ্য, খ্যাতি সবই। তারপর অবশেষে ও আমার কাছে ভোগ চাইল। ও আমাকে একটা মেয়ের নাম আর ঠিকানা দিল, আর একটা লাল কাপড় দিল। আমাকে বলল, এবার ওর নরমাংস চাই। আমি কাঁদতে লাগলাম, কিন্তু ততদিনে ওর পূর্ণ রূপে ফিরে এসেছে। ওকে অবমাননা করলে আমার কপালে ভোগ আছে। ওর কথা মতো আমি ওই ঠিকানায় গিয়ে দরজার ফাঁকে কাপড়ের ছোট টুকরোটা ঢুকিয়ে আসলাম। পরের দিন আমি পেপারে দেখলাম একটা মেয়ের শরীরের পাঁচটা অংশ তার বিছানায় পাওয়া গেছে। ভয়ে আঁতকে উঠলাম। এ কি করেছি আমি? আমি আমি ওর পুজো করা বন্ধ করে দিলাম, ওর কাছে কিছু চাওয়াও বন্ধ করে দিলাম, কিন্তু ও পূর্ণরূপে ফিরে এসেছে। ও আমাকে বলল, এতদিন ও আমাকে যা যা দিয়েছে প্রত্যেকটার জন্য একটা করে নরবলি পাওয়া রয়েছে, এটাও কি দিতে হবে, নইলে ও আমাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেবে। আমি ওর পছন্দ মতো ঠিকানায় লাল কাপড় বেঁধে রাখতে লাগলাম, আর প্রতি অমাবস্যায় একটা করে মানুষ মরতে লাগল। আমি প্যাগানদের বইটা খুলে ওকে আটকানোর পদ্ধতি খুঁজতে লাগলাম। সে পৃষ্ঠায় গেলাম যেটা আগে পড়িনি। ওখানে লেখা, এই দেবতার নাম ক্রিয়ট। ক্রিয়ট কখনো এক পূজারীর ইচ্ছা সারা জীবন পূরণ করে না, সে অন্য পূজারী খুঁজতে থাকে যারা প্রথম পূজারীর মতোই অর্থ আর খ্যাতি লোভী হয়, তারপর প্রথম পূজারীর সবকিছু কেড়ে এনে দ্বিতীয় পূজারীকে দেয়। প্রথম পূজারী সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলে তাকে দিয়ে ভোজ ভোজ করে একটা ভয়ঙ্কর শক্তিবৃত্ত পূর্ণ করে সে। এভাবে সে আমার সামনে এগুতে থাকে নতুন পূজারীর সন্ধানে। রাসেল ভাই, আমার সব শেষ, আমার খ্যাতি, আমার চেহারা, আমার সম্পদ আস্তে আস্তে কমে যাচ্ছে, আর আমার শহরেরই অন্য এক প্রান্তে এক অজ্ঞাত এক লোক হঠাৎ করে সম্পদশালী হচ্ছে, খ্যাতি পাচ্ছে। আমি কি করলাম? লোভে পড়ে কাকে পৃথিবীতে আবার ডাকলাম? জানেন রাসেল ভাই, এই খ্যাতি সম্মান পেতে আমি মরিয়া হয়েছিলাম একটা মেয়ের জন্য, অপরূপ সুন্দরী একটা মেয়ের জন্য। ক্রিয়ট সরাসরি পূজায় মেয়ে দেয় না, দিলেও অল্প সময়ের জন্য, কিন্তু আমি ওকে চেয়েছিলাম সারা জীবনের জন্য। ক্রিয়টের কাছে আমার যাওয়ার শেষ নরবলিটা ছিল ওই মেয়েটা। আমি আপনাকে এই অডিও ক্লিপটা সেন্ড করে চলে যাচ্ছি রাসেল ভাই। আমার পাপের ক্ষমা নাই, মরার পরও শান্তি নাই। আচ্ছা রাসেল, অডিও ক্লিপটা শুরু করার সময় কোকের বোতলে এক চুমুক দিয়েছিল, সেই চুমুকের পর আর বোতল মুখে আনতে পারেনি সে। এটা কি সত্য ঘটনা? এভাবে তো কেউ অভিনয় করে নিখাত ভয় চড়ানো গলায় কাঁপতে কাঁপতে কথা বলতে পারে না, আর কোন ঘটনা শুনে তো শির তারা এমন করে ঠান্ডা হয় না। রাসেল তাড়াতাড়ি ইমেল অ্যাড্রেসটা দেখল, একটা ইমেল টাইপ করলো ফোন নম্বর চেয়ে, কিন্তু তার আগেই ইমেল অ্যাড্রেসটা থেকে আরেকটা ইমেল আসলো, আরেকটা অডিও ক্লিপ। অডিও ক্লিপ বাজতে লাগলো, কিন্তু লাউড স্পিকার দিয়ে কোনো সাউন্ড এলো না, উল্টো পুরো স্টুডিও জুড়ে গম গম করতে লাগলো ভয়ানক ঠান্ডা একটা অপার্থিব কণ্ঠ। একটু বাকি আছে রাসেল ভাই, আমার খাবার জিনিসকে আত্মহত্যা করতে আমি দিই না, তাহলে খারটা ছিঁড়লে মুখে গরম রক্ত প্রবাহের মজাটা আসে না, রক্ত ঠান্ডা হয়ে জমে থাকে। চারুন সে কথা, আপনার কি খ্যাতি লাগবে, প্রচুর সম্পদ? রাসেলের হাত থেকে কোকের বোতল পড়ে গেল, কাঁচের টুকরো সারা মেঝেতে ছিটকে উঠল। এক দৌড়ে সে দশ তলার স্টুডিও থেকে নিচে নামলো, নেমে হাঁপাতে লাগল। সিকিউরিটি গার্ড তাকে হাঁপাতে দেখে বলল,
আপনি আপনি শুনছেন খবরটা?
রাসেল ভাই তুতলিয়ে বলল, কি খবর? গার্ড বলল, চিটাং এর জনপ্রিয় মডেল আহমেদ কামাল রাজের শরীরের পাঁচটা টুকরা তার পিছনে পাওয়া গেছে। রাসেল এতক্ষণে কণ্ঠটা এত পরিচিত লাগার কারণটা বুঝতে পারল।
শুনছেন রেডিও ফুর্তি, স্টে টিউনড।
ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ এমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
মাশরাফি বিন দীপ আছেন আমাদের সাথে, মুক্ত আত্মা হরর ক্লাবের মেম্বার তিনি, এবং তিনি জানিয়েছেন যে তার বাসা থেকে নাকি আসতে দিচ্ছে না, সেই জন্য তিনি হরর ক্লাব নিয়ে আসতে পারছেন না। আমাদের আসলে হরর ক্লাবগুলোতে স্কুল কলেজের স্টুডেন্টদের একটা বেশ আধিক্য দেখা যাচ্ছে। তো হরর ক্লাব যারা করছে বা ক্লাব গঠনের ক্ষেত্রে বোধ হয় তরুণ বয়স বা একটু ছোট বয়সের দিকে বোধ হয় উন্মাদনাটা একটু বেশি থাকে। তবে তাই নয়, শুধু আরো ইউনিভার্সিটি লেভেলেরও আমাদের কিছু ক্লাব রয়েছে। তো যারা স্কুল কলেজে আছে তারা অনেক ক্ষেত্রেই হয়তো ঢাকা আসতে চায়, কিংবা হয়তো গার্জিয়ানের জন্য হয়তো রাজি হতে চান না, হয়তো একা যাবে, কি হবে না হবে। তো এই ধরনের ক্ষেত্রে যেটা যে আপনার ক্লাবের মানে আজকে যে ক্লাবটা এসেছে তাদের সাথে তারা একজন গার্জিয়ান নিয়ে এসেছেন, এবং আপনি চাইলেও কিন্তু আপনার মানে অবশ্যই একজন গার্জিয়ান সাথে নিয়ে আসাটাই ভালো, যেহেতু এত ছোট বয়সে আসছেন। তবে অবশ্যই যারা এই প্রচেষ্টাটা চালাচ্ছে এত ছোট বয়সে, মানে আমি সবসময় এটা বলি যে ছোট বয়সে থেকেই ক্লাব করা বা সংগঠন করার যে চেষ্টাটা বা প্রচেষ্টাটা, এটা অবশ্যই অনেক ফ্রুটফুল। যখন মানে এক্সট্রা কারিকুলার বা কারিকুলার অ্যাক্টিভিটিস এর বাইরের যে অ্যাক্টিভিটিস গুলো, এগুলো করার মাধ্যমে কিন্তু অনেক গুণ মানুষ অর্জন করতে পারে। শুধু হরর ক্লাব বলে না, থিয়েটার হতে পারে, কবিতার দল হতে পারে, স্কাউটিং হতে পারে, অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে মানুষ তার ভেতরে আরো অনেকগুলো প্রতিভার দেখা হয়তো পেতে পারে, এবং সাংগঠনিক নেতৃত্ব গুণ এগুলো কিন্তু অনেক বড় ব্যাপার। যাই হোক, এগুলো আসলে বলার কারণটা হচ্ছে সেই স্কুল কলেজের যে মানুষগুলো আমাদের সাথে আসছে এবং হরর ক্লাব নিয়ে যারা কাজ করছে, তাদের এই যে কাজ করার যে আগ্রহটা এবং তাদের যে নতুন কিছু করা বা অন্যরকম কোনো কিছু করার একটা চেষ্টাটা, সেই চেষ্টাটা যেন জীবনের অন্যান্য ক্ষেত্রেও যেন তারা সেটা কাজে লাগায়, সেজন্য আসলে এই কথাগুলো বলা। আমাদের সাথে আজকে আছে রাজশাহী হরর ক্লাব, রাজ হরর ক্লাবের মেম্বাররা এই মুহূর্তে আমি কথা বলছি টিআর তৌসিফ এবং রিফাতের সাথে। তো কথা হচ্ছিল যে আপনাদের কিছু ভিজিট নিয়ে, আপনারা বেশ কিছু জায়গা ভিজিট করেছিলেন, তো একটু শুনি।
জি, তো ভিজিট গুলো যেভাবে হয়, মানে আমাদেরকে ফ্রেন্ডরা যারা তাদের বাসার পাশে কিংবা আশেপাশের যেগুলো,
হ্যাঁ আপনাদের জানেন তো সেখান থেকে আপনারা,
হ্যাঁ তো
আপনি স্পেসিফিক কোন ভিজিটের ঘটনা আমাদেরকে শোনাতে চান?
তো আমি এখন যেটা বলবো সেটা হলো বরেন্দ্র কলেজের পিছনে ঘোড়ামারা নামটা ওই স্থানে, তো ওখানে একটা বাসা আছে। তো এক ফ্রেন্ড আমাকে বলে যে বাসা নিয়ে অনেক ধরনের ঘটনা আছে, তো তোরা আসবি নাকি? তো আমরা বলি যে ঘটনা যখন আসে তখন তো আমরা অবশ্যই আসবো। তো আমরা যাই, যাওয়ার পর ফার্স্টে আমরা মানে দেখি যে বাসাটা কিরকম। তো বাসাটা যখন দূর থেকে দেখি সেটাকে ভাইয়া এখন আর বাসা বলা যাবে না, অবস্থা অনেক খারাপ।
কেন, ওখানে মানুষ থাকে না?
এখন ভাইয়া মানুষ কেউ থাকে না, ওটা একবার আটকানো, আর প্লাস ওখানে
পরিত্যক্ত বাড়ি ওটা।
জি জি জি,
এটা হচ্ছে বরেন্দ্র কলেজের
পেছনে ঘোড়ামারা নামক স্থান ওটা।
ওকে,
ঘোড়ামারার আশেপাশে যত বাড়ি আছে ওগুলো হচ্ছে মানে অনেক আগের বাড়ি, আর ওগুলো হিন্দুদের, মানে এরিয়াটাই হিন্দু।
ওকে, তো দেশ ভাগের পর সেখানকার অনেক বাড়ি খালি হয়ে গেছিল।
জি ভাইয়া, এটাও ওইরকম টাইপের একটা স্টোরি। তো ওখানে যখন আমরা যাই, বাসার অবস্থা দেখে আমাদের মনে হয় আসলে এখানে কোনো কিছু ঘটে থাকতে পারে। কারণ ভাই বলে রাখি, ওখানকার যেগুলো গেট ছিল ওই গেটগুলোর উপরে কোরআনের আয়াত লিখে মানে আটকানো অবস্থায় ছিল। তো আমরা ঢোকার যখন ওখানে চেষ্টা করি, তখন আশেপাশে যারা ছিল তারা বলে যে না, এখানে এখানে তোমাদেরকে প্রবেশ করতে দেওয়া যাবে না। তো আমরা বলি কেন যাবে না, আমরা এখানে এসেছি একটু দেখব। তখন তারা বলে যে না, এখানে তো অনেক ধরনের সমস্যা হয়েছে, তো তোমরা এখানে না যাওয়াটাই তোমাদের জন্য ভালো হবে। তো আমরা বলি কি একটু আমাদেরকে বলেন। তো আমাদেরকে ফার্স্টে বলতে চাইনি, পরে আমাদেরকে বলে যে ওইখানে 1971 সালে নারীদেরকে যখন নির্যাতন করা হতো ওই ওই প্লেসটাতে ওটা হতো, তো ওখানে ওরা নির্যাতন করার পর ওনাদেরকে ওখানে মেরে ফেলত। তো এটা যখন যুদ্ধের পর, যখন এটা একটা একটা মেয়েটা একটা সঙ্গ ছিল, আমার নামটা মনে আসছে না, তো ওই যখন সঙ্গটা ওখানে ছিল তখন ওনারা প্রায় ওখানে মেয়েদের কান্নার আওয়াজ পেত। এটা আমরা লোকে মুখে শুনেছি, কিন্তু আমরা আমরা ওখানে গেছি কিন্তু কোনো ধরনের এরকম কোনো কিছু আমরা পাইনি। তো ওখানে কান্নার আওয়াজ পেত, প্লাস ওখানে একটা জিনিস পেত যে ওখানে প্রায় অনেকে দেখতো ওখানকার বারান্দাতে কে একজন বসে আছে, এরকম প্রায় অনেকে দেখতো। তো মানুষের কথার উপরে যদি ভিত্তি করে বলা হয় তাহলে এখানে ঘটতে পারে, কিন্তু আমাদের আমরা কোনোদিন এটা দেখিনি।
ওকে, সো আসলে কিছু ঘটে কিনা বা ঘটুক এটা কোনোটাই আমরা চাই না, বা এরকম আসলে ঘটে কিনা আমরা জানি না, তবে এইরকম একটা জায়গা রয়েছে বরেন্দ্র কলেজের,
বরেন্দ্র কলেজের পেছনে ওইখানে মানুষ যারা এখন শুনছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন ভাষাটার কথা বলছি আমরা।
ওকে, তো এরকম একটা হন্টেড প্লেসের কথা আপনি শুনলাম, আপনারা সেখানে ভিজিটে গিয়েছিলেন। আর আরেকটা ভিজিটের কথা বলতে বলতে যাচ্ছিলেন রিফাত।
জি ভাইয়া, এটা হচ্ছে পদ্মা গার্ডেনের পাশে বড় কুঠি নামে পরিচিত।
পদ্মা গার্ডেনের পাশে বড় কুঠি?
জি ভাইয়া।
ওকে,
সেটা হচ্ছে ভাইয়া ব্রিটিশদের যখন শাসনকাল চলছিল তখন সেটা ছিল ব্রিটিশদের টর্চার সেল।
আচ্ছা,
মানে যারা ইংরেজদের বিরুদ্ধে যেত তাদেরকে সেখানে টর্চার করা হতো।
কোন বাড়ি ওইখানে?
জি ভাই, একটা বাড়ি, তিনতলা বাড়ি, বড়, অনেক বড়ই।
ওকে,
তো ভাইয়া ব্রিটিশরা যখন দেশ থেকে চলে যাওয়ার পর থেকে সেই বাড়িটা মানে পরিত্যক্ত অবস্থায় আছে। তো ভাইয়া আমি হচ্ছে এটা আমার মামার কাছ থেকে প্রথমে শুনেছিলাম, পরে আমরা ওখানে গিয়েছিলাম, তো ওখানকারই একজন বৃদ্ধ গার্ডের কাছ থেকে শুনেছি কিছু ঘটনা। ওখানে হচ্ছে মানে বাড়িটা পরিত্যক্ত হয়ে যাওয়ার পর সেখানে একজন কেয়ারটেকারকে রাখা হয়। কেয়ারটেকারটা হচ্ছে রাতের বেলা প্রায় শুনতে পেত ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে আর কারো চিৎকারের আওয়াজ আসছে, মানে কাউকে বেঁধে রাখা হয়েছে চিৎকার করছে এরকম। তো সে একদিন রাতে সাহস করে যায়, গিয়ে দেখে যে প্রথম দুই তিনটা রুমে এমনি নর্মাল কিছু না, তো কয়েকটা রুম পর দেখতে পাই যে একটা রুমের ভিতরে শিকল দিয়ে বাঁধা একজন মানে লোক, মানে অবয়ব টাইপের কেউ বসে আছে আর সে কানছে। সেটা দেখে তো নিজেকে ধরে রাখতে পারে না, কারণ বাসাটা টোটালি পরিত্যক্ত, মানে কেউ থাকেই না। তো সে তারপরের দিন থেকে মানে কাজ ছেড়ে দেয়, আর এটা আশেপাশে অনেকে জানতো সেটা হন্টেড, মানে জায়গাটা হন্টেড।
ওকে, তো আপনারা সেখানে এই ঘটনা শুনে সেখানে আপনারা ঘুরতে চান?
জি ভাই, কিন্তু এখন সেটা মানে এরপর
বাড়ির ভিতরে ঢুকতে পেরেছিলেন
না ভাই? বাসার ভিতরে ঢুকতে পারিনি, কারণ বাসাটা টোটালি মানে চারিদিক দিয়ে বন্ধ করা, কারণ হচ্ছে ওখানে এর আগে তিনজন ছেলে ঢুকার চেষ্টা করেছিল, তো ওদের মানে ভিতরে লাশ পাওয়া গেছিল শিকল দিয়ে বাঁধা অবস্থায়।
ওকে,
এজন্য মানে চারিপাশ দিয়ে কোনো জায়গায় নাই ঢোকার, আমরা গেছিলাম বাইরে থেকে জানতে গেছি।
খুবই ভালো। তো এই যে এই ভিজিট গুলো করতে আপনাদের কেমন লাগে?
এখন ভাই আমাদের এই বয়সে এখন আমাদের রক্ত কিন্তু গরম,
তাই
তো এই সময় ভিজিট গুলো করতে কিন্তু উপর আগ্রহটা বেশি আমার।
তো আমি তো যেটা দেখছি যে আপনারা দিনের বেলা ভিজিট করে দিনের বেলা চলে আসছেন।
দিনের বেলা ভিজিট না ভাই, আমরা গিয়েছিলাম বড় কুঠিতে, সেটা হচ্ছে সন্ধ্যার পরপর।
আচ্ছা আচ্ছা।
আর ভাই আমাদেরকে রাতের বেলাতে এই সময় কিন্তু বাসা থেকে বের হতে দিবে না।
ঠিক আছে, তো ভূতের ফর্ম হরর ক্লাবের সাথে আপনি আছেন, রাজ হরর ক্লাবের সাথে ছিলাম, এতক্ষণ আড্ডা চলছিল, আড্ডা আরো অনেকক্ষণ চলবে, কারণ আমরা এখন হর ক্লাবের অনেয়ার থেকে আমরা এখন বিদায় নেব, অফ এয়ারে আড্ডা চলতেই থাকবে। সো ছিলেন এতক্ষণ আপনি প্রত্যেকটা হর ক্লাবের সাথে, শেষ করছি আজকের এপিসোড এখানেই, এবং আগামী এপিসোডে আবারও কথা হবে। আগামীকাল তিনটার সময় পুরনো গানের অনুষ্ঠান এক কাপ বিকেল নিয়ে আপনাদের সাথে আবার চলে আসবো সৃষ্টি। আর সামনের সপ্তাহে বৃহস্পতিবার রাত 11টা থেকে ফুট এফএম হর ক্লাব তো থাকছি, আপনার সুন্দর সুন্দর মেইল এবং আপনার লেখা গল্প, আপনার কালেক্ট করা গল্প পাঠিয়ে দিন ভুতেফম@ফ্রিডম40.fm। আমাদের ছেড়ে চলে গিয়েছেন বর্তমান সময়ের অন্যতম বড় বিজ্ঞানী স্টিফেন হকিংস। আমরা তো এই সময়টাতে আসলে চারপাশে অসংখ্য মোটিভেশনাল স্পিকার বা অসংখ্য মোটিভেশনাল মানুষজন থাকে, যারা কয়েক ডিজিট ডিজিট স্যালারির গল্প শুনিয়ে মোটিভেশন দেওয়ার চেষ্টা করে থাকেন, হয়তো সেটাও কিছু পজিটিভ জিনিস থাকতে পারে। তবে রিয়েল মোটিভেশন আসলে কার কাছ থেকে আসে? যে সকল মানুষরা রিয়েল মোটিভেশন বহন করেন, যাতে জীবনটাই মোটিভেশন, এরকম একজন মানুষ হচ্ছেন স্টিফেন হকিংস, যার শরীরে কিছুই আসলে কার্যত অ্যাক্টিভ ছিল না, চলতে ফিরতে পারত না কিছুই না, শুধুমাত্র ব্রেইনটা। এবং একটা মানুষের ব্রেইন কতটা শক্তিশালী হতে পারে তার প্রপার ইউটিলাইজেশন দেখিয়ে গিয়েছেন স্টিফেন হকিংস। আমরা মানুষের জীবন থেকে সেই জিনিসগুলো শিখি, যে জিনিসগুলো আমাদের জীবনটাকে আরো অ্যাক্টিভ করতে পারে, আরো কর্মোদ্দীপ্ত করতে পারে, সেই জিনিসগুলো আমাদের জীবনে পাথর হিসেবে থাকতে পারে এবং থাকা উচিত। জীবন আরো কর্মমুখর হোক, জীবন আরো সুন্দর হোক, জীবন ভালোবাসতে শেখাক। সবার জন্য অসংখ্য ভালোবাসা। শেষ করছি প্রিয় গান ঘুচুক রাতের শেষে, এই গানটি দিয়ে আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88FM এন্ড টু ফুর্তি এক্সক্লুসিভলি অন ফিউশন BD.com।